This track was downloaded from FusionBD.com.
Guasha.
ABC Radio 89.0 FM. শুরু হয়ে গেছে কুয়াশা এবং সঙ্গে আছে শর্মিক। আর শুরুতে শুনব যে গল্পটি, তার নাম জানিয়ে দিয়ে আগে, গল্পটির নাম হচ্ছে বাঁশি হাতে মানুষটি, লেখক সুকুমার ভট্টাচার্য, আর পড়ে শোনাবে সে। চলুন তাহলে প্রথম অংশটি এখন শুনি, তারপরে সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় অংশে, তারপরে আবার ফিরে আসছি।
আমার স্কুল খুলে গেছে, আমি আবার ক্লাসে এসে বসেছি। সিস্টার তার টেবিলের পাশে দাঁড়িয়ে পড়া বোঝাচ্ছেন, তার মুখের দিকে তাকিয়ে থাকলেও আমার মন কিন্তু ভাবছে অন্য কথা। কয়েক সপ্তাহ আগে যা ঘটে গেছে আমি এখনো ভাবছি সেই ঘটনা। ঘটনাটা যেমন আশ্চর্য তেমনি উত্তেজনাকর। শুনে সবাই বলবে অসম্ভব, এমন ঘটনা ঘটতেই পারে না। জবাবে আমি শুধু বলবো, এমন ঘটনাও ঘটে। সেই মানুষটি, বাঁশি হাতে সেই বৃদ্ধ মানুষটি, শুধুমাত্র বাঁশি বাজিয়ে আমাকে ঘর থেকে টেনে বের করে নিয়ে গিয়েছিলেন বাইরে। সপ্তাহ তিনেক আগের ঘটনা। বড়দিনের উৎসবের দিনগুলি পার হয়ে গেছে, আমার স্কুলের ছুটি তখনও ফুরোয়নি। আমি বাবা মার কাছে, তারা তো আমার মতো ক্রিসমাসের লম্বা ছুটি পান না, তাই দুজনেই সময় মতো অফিসে বেরিয়ে যান। সমস্ত দিনের মতো ফ্ল্যাটটিতে আমি একলাই থাকি। এমন একলা রেখে যাওয়াটা আমার মা বাবা কেউ পছন্দ করতেন না, কিন্তু এছাড়া উপায়ও ছিল না, আমি একলাই থাকতাম। আর বেশ ভালো লাগতো আমার। 12 বছর বয়স হলে কি হবে, নিজেকে বেশ বড় বলেই মনে হতো, যেন ফ্ল্যাটটা ভাড়া নিয়ে আমি একাই থাকি। তা বলে সমস্ত দিন আমি বসে কাটাই না, ব্রেকফাস্টের বাসনপত্র ধোয়া দিয়ে শুরু করে বিছানা গোছানো, ঘর পরিষ্কার সবই করে যাই পরপর। আমার স্কুল থাকলে এসব কাজ মাকেই করতে হতো, এখন আমার ছুটি তাই মাকে আর করতে দেই না এসব। স্কুল খুলে গেলে সবই তো আবার করতে হবে তাকে, আর উকোটা কাজ সারতে কত সময় বা যায় আমার, খুব জোর 11টা, তারপর সারাটা দিনই সামনে পড়ে থাকে, কাজ বলতে কিছুই নেই। আমার মায়ের আদেশ ছিল বিকেল হলে ঘণ্টাখানেকের জন্য আমি যেন নিশ্চয়ই বেড়াতে বিতরি। এই এমনই একটা দিনে রাস্তায় বেরিয়ে সেই বাঁশি হাতে মানুষটিকে প্রথম দেখেছিলাম। ফ্ল্যাটের সামনের রাস্তাটা যেখানে গিয়ে ডান হাতে বাঁক নিয়েছে ঠিক সেখানেই তিনি সেদিন দাঁড়িয়েছিলেন। বয়স্ক মানুষ, রোগা লিকলিকে চেহারা, মাথার সাদা ধবধবে চুলগুলো হাওয়ায় উঠছে, পরনের জামা প্যান্ট তেমন অপরিষ্কার না হলেও পুরনো আর রংচটা, দুটি কঙ্কালসার হাতে একটি বাঁশি, আঙুল কটি বাঁশির ফুটোর উপর ওঠানামা করে সুরের মায়াজাল ছড়িয়ে দিয়েছে। প্রথম দিন আমি তাকে দেখি, কয়েক মিনিটের মতো বাঁশিও শুনি এবং তার দিকে তাকাতে তাকাতে চলে যাই। কি জানি কেন আমার খুব লজ্জা করছিল তার দিকে তাকিয়ে থাকতে। দ্বিতীয় তৃতীয় দিনেও তাই, কিন্তু 4 দিনের দিন আমি আর চলে যেতে পারিনি, সাহস করে তার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। সেদিন আবার বৃষ্টি পড়ছিল, একই শীত তার উপর আবার বৃষ্টি, পথচারীরা যার যা আছে গায়ে মাথায় মুড়ি দিয়ে তড়িঘড়ি ছুটছে, যাদের মাথায় ছাতা তারাও কেউ ধীর পথ নয়। শুধু বাঁশি হাতে মানুষটি মোড়ের বাঁকে দাঁড়িয়ে আপন মনে বাঁশি বাজাচ্ছেন, আর আমি সামনে দাঁড়িয়ে শুনছি। একসময় তিনি থামলেন, হাসি হাসি মুখে তাকালেন আমার দিকে, এমন গভীর মন কাড়া চাহনি যে এভাবে কেউ কোনোদিন তাকায়নি আমার দিকে। অস্বস্তি বোধ করলাম, তারপরে মনে হলো একটি বয়স্ক মানুষের পক্ষে এভাবে তাকানোটাই হয়তো স্বাভাবিক, উনি আমায় দেখছেন, আমিও তাকিয়ে আছি ওর দিকে। বৃষ্টি ঝরছে গুড়ি গুড়ি, একসময় আমি পা বাড়ালাম বাড়ির দিকে, যেতে যেতে পিছু ফিরে তাকালাম, তিনি তখনও সেখানে দাঁড়িয়ে তাকিয়ে আছেন আমার দিকে। হঠাৎ আমি খুব জোরে ছুট লাগালাম বাড়ির দিকে, বাঁশিটা আবার বেজে উঠল, বাড়ির সামনাসামনি হয়ে আবার তাকালাম সেদিকে, দেখি মানুষটি ঠিক আগের জায়গাটিতে দাঁড়িয়ে আছে, আপন মনে বাঁশিতে ফু দিয়েছেন। তার সম্বন্ধে মা বাবাকে কিছুই বললাম না, কেন বলিনি বলতে পারবো না, ইচ্ছে করে যে গোপন করেছি এমন অবশ্য নয়। ব্যাপারটাতে বলার মতো কিছু নেই বলেই আমার মনে হয়েছে। পরের দিন ঠিক সময় আমি আবার বেরোতে যাব, ভারী অবাক্কান্ড। মনে হলো বেড়ানো থেকে আমি বোধ হয় তাকেই দেখতে যাচ্ছি। এই ভাবটাই আমাকে পেয়ে বসল। আগের দিনের লাজুক ভক্তা তো ছিলই না, বরং বেশ আনন্দ লাগছিল তার কাছে যেতে। কিছুটা হাঁটার পর তাকে দেখতে পেলাম রাস্তার বাঁকে পুরনো জায়গাটাতেই দাঁড়িয়ে। আগের দিনের মতো আবহাওয়া সেদিনও খারাপ ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি তো ছিলই, তাছাড়া তিনি যেখানে দাঁড়িয়ে সেখানে পায়ের নিচে বেশ কিছুটা জল জমে আছে। একটু কাছাকাছি হতেই বাঁশির স্বর কানে এলো, পাখির গানের মতো সুর ভেসে বেড়াচ্ছে বাতাসে। আমি দেখলাম তার পরনে যা কিছু সব ভিজে স্যাঁতস্যাঁতে, জুতো পরা পায়ের পাতাটাও ডুবে আছে জলে। তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, আর তখনই বড় বড় ফোঁটায় চড়বড়িয়ে বৃষ্টি নামল। কি জানি কেন ভিজে গেলেও আমি তাকে ফেলে চলে যেতে পারছি না। জিজ্ঞেস করলাম, আপনার কি খিদে পেয়েছে, কিছু খাবেন? বাঁশি বাজানো বন্ধ করে মাথা নাড়লেন তিনি। বেশ, তাহলে আসুন আমার সঙ্গে, বিকেলের জলখাবার মা যা রেখে গেছেন দুজনে ভাগ করে খাব। বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম, দেখলাম তিনি পিছু পিছু আসছেন। ডাকলেও আমার কেমন ধারণা ছিল উনি হয়তো আসবেন না, কিন্তু তা নয়, উনি আসছেন। কিন্তু সেই সময় তাকে যেন কেমন রহস্যময় বলে মনে হলো। আমি হাঁটছি, রাস্তার উপর আমার পায়ের ছাপ পড়ছে। লক্ষ্য করে দেখলাম ওনার পায়ের ছাপ পড়ছে না। ভাবলাম হয়তো বাঁশির গুণেই এমনটি হচ্ছে, ভগবান দত্ত কিছু একটা না থাকলে অত ভালোবাসি বাজানো যায় না। আমি কি করে বুঝবো যে এটা সত্যি সত্যি খুব রহস্যময়? তবে মা বাবার কাছে শুনেছি পৃথিবীতে অনেক কিছুই রহস্যময়, আমাদের যে জীবন তার শুরুতেও সেই একই রহস্যের মায়া চাল। অতএব ছোটখাটো এসব ব্যাপার নিয়ে খুব একটা মাথা ঘামালে চলে না। সিঁড়ি দিয়ে আমি তাকে দোতলার ফ্ল্যাটে নিয়ে এলাম। মা আমায় যেমনটি শিখিয়েছেন তেমনভাবে পাপুষে পা মুছে আমি ঘরে ঢুকলাম, কিন্তু তিনি তা করলেন না, সোজা ঘরের মধ্যে ঢুকে পড়লেন। অবাক হয়ে দেখলাম মেঝেতে কোনো রকম পায়ের ছাপ পড়ল না। বসার ঘরে এসে চেয়ারে গিয়ে দিলাম, তিনি বসলে পর আমি ভেতরের ঘরে চলে গেলাম। আমার জলখাবার থেকে কিছুটা নিয়ে এসে রাখলাম তার সামনে, বসলাম তার উল্টো দিকে চেয়ারটিতে। দেখলাম তিনি তখনও তাকিয়ে আছেন আমার দিকে। অস্বস্তিতে মুখ নামিয়ে নিলাম, আবার যখন তুললাম দেখলাম সেই একই ভাব। এই সময় খুব শান্তভাবে তিনি জিজ্ঞেস করলেন,
তুমি কি আমায় ভুলে গেছ?
ভুলে গেছি? কখনো নয়, জোর গলায় বললাম। জানেন কাল থেকে প্রায় আপনার কথা আমার মনে পড়ছে।
না, আমি ঠিক এখনকার কথা বলছি না।
তারপর বেশ কিছুটা দ্বিধা জড়ানো গলায় বললেন,
আমি অন্য আর একটা সময়ের কথা বলছি।
অন্য আর এক সময়?
হ্যাঁ, সে সময় আমাদের দুজনের বয়স খুব কম ছিল।
এখনই তো আমার বয়স খুব কম।
আমি এখনকার কথা বলছি না, এখন তুমি নতুন করে কম বয়স পেয়েছ।
নিন, আপনি খেয়ে নিন। ঠিক আমার মা যেভাবে খেতে বলেন কতটা সেইভাবে কথাটা আমার মুখ দিয়ে বার হলো। আশ্চর্য, সময় বিশেষ আমিও কাউকে এভাবে বলতে পারি জানা ছিল না। তিনি কিন্তু কিছুই মুখে দিলেন না, বললেন,
আমার মোটেও খিদে পায়নি, আমি শুধু তোমায় কাছে পেতে চেয়েছিলাম, চেয়েছিলাম তোমার সঙ্গে বসে কথা বলতে। তুমি কিন্তু কিছুই মনে করতে পারছো না, আমি যা পরীক্ষা করতে চেয়েছিলাম বিফল হলো, আমি ফিরে যাচ্ছি।
সঙ্গে সঙ্গে উঠে পড়লেন মানুষটি, কোনো রকম শব্দ না করে বেরিয়ে গেলেন ঘর থেকে। কিছুটা দূর হলেও আমি তার পিছু পিছু গেলাম সদর দরজা পর্যন্ত। দরজা খোলা বন্ধ কিছুই আমার চোখে পড়ল না, অথচ দেখলাম তিনি নেই। আর পরে পরেই তার সেই পরিচিত বাঁশির সুর খুব মৃদুভাবে আমার কানে এলো রাস্তা থেকে। আমি ছুটে গিয়ে জানলা দিয়ে ঝুঁকে পড়লাম রাস্তার দিকে, ডাইনে বাইরে যতদূর চোখ চায় তাকিয়ে দেখলাম। তাকে দেখতে পেলাম না, শুধু বৃষ্টি, আগের মতো একটানা ঝিরঝিরে বৃষ্টি। হালকা সাদা চাদরের আড়াল তৈরি করে ঝরেই চলেছে। সন্ধ্যার পর মা ফিরলেন অফিস থেকে। বাদলা আবহাওয়ার জন্য তিনি যেন অন্যদিনের থেকেও ক্লান্ত। এসব ঘটনার কিছুই তাকে বললাম না। সত্যিকারের ভালো মেয়েরা মাকে যেমন চা করে খাওয়ায়, বিশ্রাম দেয় মাকে, আমিও তেমন করলাম। মানুষের অদ্ভুত আচরণ এবং তার কথাগুলি আমার মাথায় ছিল, তাই পরের দিন ভালো করে বিকেল হওয়ার আগেই ফ্ল্যাটে তালা লাগিয়ে বেরিয়ে পড়লাম। সেদিন আর বৃষ্টি ছিল না, পরন্ত বিকেলের রোদ সোনা হয়ে ছড়িয়ে পড়েছে রাস্তায়, ঘর বাড়ি আর ফুটপাতের ধারের গাছগুলির উপর। বাঁশি বাজানো মানুষটি সাধারণত যেখানে দাঁড়িয়ে থাকেন সে জায়গাটা ফাঁকা, কিন্তু তবু মৃদু হলেও সে মিষ্টি বাঁশির সুর আমার কানে এলো। মনে হলো আর কয়েক পা এগিয়ে গেলেই হয়তো তার দেখা পাবো। এগিয়ে গেলাম, আমার কানে বাঁশির আওয়াজ আরো জোর হলো, দ্রুত কিছুটা এগিয়ে গেলাম। পরক্ষণে মনে হলো আওয়াজটা যেন আরো দূরে সরে গেল। বেশ কয়েকবার এমন হবার পর আমার মনে হলো বাঁশির সুরটা কি এক অমোঘ আকর্ষণে আমায় দূরে টেনে নিয়ে চলেছে, কিছুতেই ফিরে যেতে পারছি না আমি। ইতিমধ্যে দুপাশের ঘরবাড়ি আর রাস্তা আমার কাছে অপরিচিত হয়ে উঠছে। আমি যে কোথায় গিয়ে পড়েছি কিছুই বুঝতে পারছি না। ভয়ে গলাটা শুকিয়ে গেল, তবু হাঁটছি। ঘন্টা দেড়েক পর বিকেলের আলো ম্লান হয়ে এসে সন্ধ্যা নামল। আরো কিছু পরে চারিদিকে একেবারে অন্ধকার। বাঁশি তখনও ডেকে চলেছে আর আমি তখনও হেঁটে চলেছি। একসময় অবস্থার পরিবর্তন হলো। এক চানা এতক্ষণ এগিয়ে চলার পর বাঁশির আওয়াজটা এক জায়গায় যেন থেমে দাঁড়ালো। আমি কিন্তু যেমন যাবার তেমন এগিয়ে যাচ্ছিলাম। সুরটা যেখান থেকে উঠেছিল অন্ধকারে অনুমান করে তার কাছাকাছি হওয়ার চেষ্টা করলাম। আমার ধারণা সেখানটায় পৌঁছতে পারলেই মানুষটিকে দেখতে পাবো। ঠিক জায়গায় পৌঁছতে আওয়াজটা আরো জোর আর কাছ থেকে বাজছে বলে আমার মনে হলো, ঠিক যেমন কানের পাশেই, কিন্তু অন্ধকারে খুব একটা কিছু চোখে পড়ল না। শুধু আবছা একমাথা সাদা ধবধবে চুল আর মিট মিট করে জ্বলা গভীর দুটি চোখ। এই সময় বাঁশির আওয়াজটা থেমে গেল, আমার সম্মোহন ভাবটাও কেটে গেল সঙ্গে সঙ্গে। তারপরে মনে হলো জায়গাটা কি ঠান্ডা, হাত পা গুলো কেমন জমে যাচ্ছে, যাকে বলে চলাফেরার শক্তিরহিত অবস্থা। কিন্তু তার চেয়েও বড় কথা, তখন রাত্রির হয়ে গেছে। বাড়ি ফিরে মা বাবা আমাকে দেখতে না পেয়ে দারুণ ব্যস্ত হয়ে পড়েছেন, আর এ কথা মনে হতেই আমার পাগল হওয়ার দশা, অস্থির হয়ে উঠলাম। উপায় কিছু একটা খুঁজে বার করতেই হবে। সামনের যে বাড়িটার দরজায় গিয়ে বাঁশির আওয়াজটা মিলিয়ে গেছিল সেটার সামনে গিয়ে দাঁড়ালাম। অন্ধকার হাতে কলিং বেলটায় চাপ দিলাম। একটু পরে আলো জ্বলে উঠল ভেতর থেকে। দরজাতে এক মহিলার মুখ দেখা গেল। তিনি বললেন, কে? আমি। কিন্তু তারপরের কথাগুলো বলতে গিয়ে আমার গলা কেঁপে উঠল। তবু কোনো রকমে বললাম, অন্ধকারে রাস্তা হারিয়ে ফেলেছি আর সেই সন্ধ্যা থেকে ঘুরছি, আমি জানি না আমি এখন কোথায়। এদিকে শীতে দারুণ কষ্ট হচ্ছে, দয়া করে আমায় যদি। কথা শেষ হওয়ার আগেই দরজা পুরোপুরি খুলে গেল। মিষ্টি গলায় মহিলা বললেন, আহারে এসো এসো, ভেতরে এসো। ভেতরে গিয়ে মহিলার উপর আমার চোখ পড়ল। আমার মার বয়সের এক সুন্দরী মহিলা, পাশের ঘরে তার স্বামী ছিলেন। ডেকে বললেন, শুনছো, তাড়াতাড়ি এসো, দেখো একটি বাচ্চা মেয়ে এই ঠান্ডা রাস্তা হারিয়ে দরজায় এসে দাঁড়িয়েছে। হাত ধরে একটা সোফায় নিয়ে গিয়ে বসালেন তিনি আমাকে। সেই সময় পাশের ঘর থেকে এক ভদ্রলোক বেরিয়ে এলেন। এক মুখ হেসে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, রাস্তা ভুল করছো নিশ্চয়ই? হ্যাঁ, আমি উত্তর দেব কি? অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে আছি। একটি মানুষের সঙ্গে আরেকটি মানুষের যে এতখানি মিল হতে পারে ভাবতেই পারিনি আমি। বাঁশি বাজানো সেই বয়স্ক মানুষটির ঠিক অল্প বয়সী সংস্করণ, ঠিক সেই চোখ সেই নাক, তার মতন অতটা না হলেও লম্বা দোহারা চেহারা, শুধু মাথার চুলগুলি কালো আর গায়ের চামড়া টানটান। সঙ্গে সঙ্গে সকল রহস্যের সমাধান হয়ে গেল আমার কাছে। সেই বয়স্ক মানুষটি নিশ্চয়ই এর বাবা। আর এখানে এ বাড়ির দরজায় এসে যখন বাঁশির আওয়াজ থেমেছে, তখন তিনি নিশ্চয়ই এ বাড়িতেই থাকেন। আমি যে তার পিছু পিছু আসছি, এটা হয়তো তিনি টের পাননি। সব ঘটনা সহজভাবে বললাম সামনের ভদ্রলোককে। সবশেষে বললাম, তিনি নিশ্চয়ই এ বাড়িতেই থাকেন। শুনে মুখটা কেমন যেন হয়ে গেল ভদ্রলোকের। মহিলা অস্ফুটে কি যেন বললেন, কিছু টের পেলাম না। পরে পরেই খুব খুঁটিয়ে দেখার মতো করে আমার দিকে তাকিয়ে রইল। অনেক পরে ভদ্র মহিলা বললেন, তুমি একটু জিরিয়ে নাও, আমি ততক্ষণে একটু দুধ গরম করে আনি। ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে বললেন, তুমি তোমার আলোয়ানটা ওর গায়ে জড়িয়ে দাও, বেচারা এখনো কাঁপছে থরথর করে। দ্রুত ভদ্রমহিলা বেরিয়ে গেলেন ঘর থেকে। আমি বললাম, আপনাদের দুজনকে কিন্তু একই রকম দেখতে, তিনি কি এ বাড়িতে থাকেন না? কোনো উত্তর দিলেন না ভদ্রলোক। আমার খুব খারাপ লাগলো, বোধ হয় অসংগত কিছু জিজ্ঞেস করে ফেলেছি। তাই সামলে নেবার জন্য বললাম, এই ব্যাপারটা কি খুব গোপনীয়? তা যদি হয় তাহলে আমাকে নিয়ে ভাবনার কিছু নেই, ও সম্বন্ধে আমি কাউকেও কিছু বলব না। না, গোপন কিছু নয়। ম্লান হাসি ফুটে উঠল ভদ্রলোকের মুখে। আন্তরিকভাবে আলোয়ানটা আমার গায়ে জড়িয়ে ঢেকে দিতে বললেন, কিন্তু তুমি এখানে এলে কি করে? আমি তো আগেই বলেছি, বাঁশির আওয়াজে পিছু পিছু হাঁটতে হাঁটতে এসে পড়েছি। আচ্ছা, উনি কি আপনার বাবা? ঠিক আপনার মতো দেখতে। আমার বাবা একসময় এ বাড়িতেই থাকতেন, গত বছর এই মে মাসেই উনি মারা গেছেন। তাহলে? একটু থেমে বললাম, সে মানুষটি নিশ্চয়ই এ বাড়িতে থাকেন না, থাকা সম্ভব নয়। যদিও তখনও পর্যন্ত আমি শীতে কাঁপছি, তবু সেই রহস্যময় মানুষটির ভাবনা আমার মাথায় মনে পড়ল গতকালের ব্যাপারটা। মানুষটি যখন আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে যান, তখন তার কোনো পায়ের ছাপ পড়েনি মাটিতে, এমনকি দরজা জানালাগুলো পর্যন্ত খোলা বন্ধ হয়নি। তাছাড়া আমার দিকে তাকিয়ে থাকার সময় চোখ দুটিতে যে জ্বলজ্বলে ভাব দেখেছিলাম, সেটা কতকটা গল্পের বইয়ে পড়া অন্য কোনো জগতের মতো। তাহলে ভয়ে হয়ে জিজ্ঞেস করলাম, তিনি কি বাঁশি বাজাতেন? আমি আপনার বাবার কথা জিজ্ঞেস করছি।
হ্যাঁ, তার পেশায় ছিল বাঁশি বাজানো, তবে বয়স হয়ে যাওয়ার দরুন ইদানিং কোনো প্রতিষ্ঠান বা অনুষ্ঠানে যেতে পারতেন না উনি। বিকালের দিকে বেড়াতে বেরিয়ে এমনি রাস্তার ধারে দাঁড়িয়ে বাঁশি বাজাতেন, টাকা পয়সার জন্য যে নয় সেটা তো বুঝতেই পারছ। উদ্দেশ্য শুধু মানুষকে শোনানো। আমি বা আমার স্ত্রী অনেক বারণ করেছি, কথা উনি কানেই নেননি। গ্রীষ্ম বা বর্ষা আবহাওয়া যেমনই হোক, তিনি ঠিক বাঁশিটি হাতে নিয়ে বেরিয়ে পড়তেন এই বাড়ি থেকে। ওই বয়সে এমনটি করা তার উচিত ছিল না, ফলে যা হবার তাই হলো। ঠান্ডা লেগে বিছানা নিলেন, একেবারে নিউমোনিয়া, মারাই গেলেন শেষ পর্যন্ত। আর আজ তুমি বলছো তুমি নাকি তাকে দেখেছো, কিছু কিছু হেঁটে চলে এসেছো এ বাড়িতে। একটু থামলেন ভদ্রলোক, কিছুক্ষণ আমার দিকে অপলক থেকে বললেন, ভালো করে ভেবে তারপরে জবাব দাও, সত্যি কি আমার মতো দেখতে কোনো বয়স্ক মানুষকে এ বাড়িতে ঢুকতে দেখেছো তুমি? আমি বললাম, দেখুন, ভূত আমি বিশ্বাস করি না, আমি জোর দিয়ে বলতে পারি মানুষটি এ বাড়িতেই ঢুকেছেন। ভদ্রলোক চুপ করে রইলেন। আমি আমার অনুভূতির ব্যাপারটা আরো ভালো করে ওকে বোঝাবার জন্য বললাম, কি জানি কেন ওর বাঁশির সুর আমার কানে গেলেই মনটা কেমন করে ওঠে। না হলে ভেবে দেখুন না, এখান থেকে আমার বাড়ি কত দূর, অথচ একাই তার পিছু পিছু চলে এসেছি আমি। আচ্ছা, সেই সুরকে আপনি একটু শুনতে পাননি? বিমর্ষভাবে মাথা নাড়লেন ভদ্রলোক।
পেয়েছি, খুব মৃদু ভাবে আমি এটা শুনতে পাই, কিন্তু আমার স্ত্রী একই বাড়ি শুনতে পান না।
আপনি তার ছেলে, আপনাদের ভেতর একটা যোগাযোগ আছে, শুনলে শুনতে পারেন, কিন্তু আমি কেন, আমার শুনতে পাওয়ার কি কারণ থাকতে পারে?
এই প্রশ্ন তুমি করতেই পারো। দাঁড়াও, আমার বাবা যখন ছোট ছিলেন সেই বয়সে তার বোনের সঙ্গে তোলা একটা ছবি তোমায় দেখাচ্ছি।
ভদ্রলোক উঠে গেলেন, বইয়ের আলমারি থেকে একটা অ্যালবাম নিয়ে এসে বসলেন আমার পাশে, পাতায় উল্টিয়ে একটা ছবি ধরলেন আমার সামনে। দেখলাম, বহুদিন আগেকার একটা পুরনো ছবি। আগেকার দিনে যেমন বেশবাস ছিল সেই রকম বেশভূষা পরা একটি ছেলে আর একটি মেয়ে হাত ধরাধরি করে বসে আছে। ছেলেটির বয়স খুব বেশি হলে 14 বছর আর মেয়েটির 12, কিন্তু চেহারার দিক থেকে মেয়েটির সঙ্গে আমার এত মিল যে অবাক হয়ে তাকিয়ে রইলাম ছবিটির দিকে। তারপরেই বাঁশি বাজানো মানুষটির কথাগুলো আমার মনে পড়ে গেল। তিনি আমার ফ্ল্যাটে বসে প্রথমেই বলেছিলেন, তুমি আমায় ভুলে গেছো, আমি অন্য আরেক সময়ের কথা বলছি, যখন আমরা দুজনেই খুব ছোট ছিলাম। আমি তোমার কাছে পেতে চেয়েছিলাম, চেয়েছিলাম কথা বলতে। তুমি আজ কিছুই মনে করতে পারছো না, আমার পরীক্ষা কোনো কাজে নেই, আমি ফিরে যাচ্ছি। তারপর আমি এত দেখা পাইনি, শুধু বাঁশির আওয়াজ পেয়েছি, আর সেটা শুনতে শুনতে চলে এসেছি এই বাড়িতে। এই মেয়েটা অনেকটা আমার মতোই দেখতে, তাই না? আমি তাকালাম ভদ্রলোকের দিকে। এখন নিশ্চয়ই ওনার অনেক বয়স হয়েছে। না, এই ছবি তোলার কিছুদিন পরেই তিনি মারা যান। তাহলে ওই অল্প বয়সে মারা গেছেন? হ্যাঁ, বোন মারা যাওয়াতে বাবা ভীষণ দুঃখ পেয়েছিলেন, কিছুতেই সামলে উঠতে পারেননি। সারা জীবন বোনের জন্য আক্ষেপ করেছেন। মারা যাওয়ার মাসখানেক আগেও আমার বাবা যে নতুন সুর রচনা করেছেন সেটা উৎসর্গ করেছেন তার বোনের নামে। তিনি বিশ্বাস করতেন নতুন করে জন্ম নিয়ে তার বোন এই অঞ্চলেও কোথাও না কোথাও আছেন। এই বিশ্বাস নিয়ে মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি বোনকে খুঁজে বেরিয়েছেন। এই সময় গরম দুধ নিয়ে ভদ্রলোকের স্ত্রী ঘরের মধ্যে এলেন, বললেন, অতটুকু মেয়ের কাছে কি সব যা তা গল্প করছে বলতো। তিনি ভদ্রলোকের হাত থেকে অ্যালবামটা প্রায় কেড়ে নিলেন, বিরক্ত হয়ে বললেন, এর সঙ্গে যদিই বা কারো মুখ চোখের গড়নের মিল থাকে তাতেই বা কি আসে যায়। এটা নিয়ে এত মাথা ঘামাবার কি আছে তা তো বুঝছি না, তুমি একটু খেয়ে নাও তো, বলে দুধের কাপটা তিনি আমার হাতে ধরিয়ে দিলেন। তুমি তো শুনোনি, মেয়েটির ভারী অদ্ভুত অভিজ্ঞতার কথা বলছিল। ভদ্রলোক কথার মর অন্যদিকে ঘোরাবার চেষ্টা করলেন, মহিলা আর কিছু বললেন না। এক সময় শেষ চুমুক দিয়ে দুধের কাপ নামিয়ে রাখলাম। উঠে দাঁড়ালেন ভদ্রলোক, গ্যারেজ থেকে গাড়ি বার করে আমাকে নিয়ে বেরিয়ে পড়লেন। ফ্ল্যাটের সামনে গাড়ি পার্ক করে উঠে এলেন দোতলা পর্যন্ত। আসল ঘটনাটা যে বাবা মাকে জানানো হবে না এ পরামর্শ আমরা আগেই করে নিয়েছিলাম, তাই আসল ব্যাপারে ভদ্রলোক কোনো উচ্চবাচ্য করলেন না। বেড়াতে বেরিয়ে পথ ভুল করে আমি যে তাদের বাড়ির কাছে গিয়ে পড়েছিলাম এইটুকু শুধু বললেন। আমাকে দেখে মা বাবা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন, বুঝতেই পেরেছিলেন যে আমার উপর কম শক্তি যায়নি, তাই একেবারে শুয়ে পড়তে বললেন। আমি চলে গেলাম, কিন্তু ওরা তিনজনে বসার ঘরে বেশ জমিয়ে গল্প শুরু করলেন। খুব চাপা গলায় হলেও আমি বুঝতে পারলাম ওরা আমার ব্যাপার নিয়ে আলোচনা করছেন। পরের দিন সকালে মা বললেন, যে ভদ্রলোক কাল তোকে পৌঁছে দিতে এসেছিলেন তিনি আমাদের আত্মীয়, যদিও খুব দুঃসম্পর্কের, ওর প্রপিতামহ ছিলেন আমাদের প্রপিতামহীর নিজের ভাই, তোকে নাকি অবিকল ওর পিসির মতো দেখতে, যদিও সে পিসি খুব অল্প বয়সেই মারা গেছেন। আমি চুপ করে রইলাম, মা বলেই চললেন, আমরা কেউ কাউকে চিনতাম না, দুপুরুষ আগে আমাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল, ভাগ্যিস তুই পথ হারিয়ে ওদের বাড়ি গিয়ে পড়েছিলি, তাই দুই পরিবারের আবার যোগাযোগ হলো। বল, এটা একটা অদ্ভুত ব্যাপার না? তা তো বটেই, এর বেশি আমি আর কিছু বলিনি। আমি তো জানি বেড়াতে বেরিয়ে পথ হারিয়ে আমি কখনোই ওদের বাড়ির সামনে গিয়ে পড়িনি, সেই এক অদ্ভুত বাঁশির সুর আমায় ডেকে নিয়ে তুলেছিল ওদের বাড়িতে। পরের রবিবার নিমন্ত্রণ পেয়ে আমরা আমাদের নতুন আত্মীয় বাড়ি বেড়াতে গেলাম। আমার মা বাবাকে অ্যালবামে সেই ছবিটি দেখালেন ভদ্রলোক। আমার সঙ্গে আশ্চর্য মিল দেখে মা বাবা খুবই অবাক হলেন। নানা কথাবার্তার পর আমার বাবা বললেন, হেরিডিটি, যদিও এমনটি বড় একটা দেখা যায় না। ভদ্রলোক কিন্তু নিজের কোনো মন্তব্য প্রকাশ করেননি, পুনর্জন্মবাদের কথা তো নয়। আমি আগা গোড়া চুপ করেছিলাম। ভদ্রলোকের স্ত্রী বেশ ঘটা করে তার শিল্পী শ্বশুরের গল্প করে গেলেন, আসল ঘটনার ধার দিয়েও গেলেন না। বুঝলাম যে বড়রা যতই বড় হন অলৌকিক বা বুদ্ধি দিয়ে যারা নাগাল পাওয়া যায় না তেমন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে ভয় পান। এখন আমার স্কুল খুলে গেছে, আগেই বলেছি ক্লাস করছি যথারীতি। তবু মাত্র কয়েক সপ্তাহ আগের ঘটনাটা আমার কাছে বড়ই রহস্যময়। যদিও জানি এর সমাধান আমার সাধ্যের বাইরে, কিন্তু ঘটনাটা ঘটেছিল বলে আমি খুবই খুশি। ওটা আমার মনের দরজা খুলে দিয়ে গেছে। এখন বুঝি জীবনে ঘটে না কিংবা ঘটতে পারে না এমন কথা বোধ হয় জোর দিয়ে বলা যায় না। ভিন্ন জীবন কিংবা ভিন্ন জগতের কথাও বোধ হয় উড়িয়ে দেওয়া যায় না। শুনছো, তাড়াতাড়ি এসো, দেখো একটি বাচ্চা মেয়ে এই ঠান্ডা রাস্তা হারিয়ে দরজায় এসে দাঁড়িয়েছে। হাত ধরে একটা সোফায় নিয়ে গিয়ে বসালেন তিনি আমাকে। সেই সময় পাশের ঘর থেকে এক ভদ্রলোক বেরিয়ে এলেন। এক মুখ হেসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, রাস্তা ভুল করছো নিশ্চয়ই? আমি উত্তর দেব কি, অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে আছি। একটি মানুষের সঙ্গে আরেকটি মানুষের যে এতখানি মিল হতে পারে ভাবতেই পারিনি আমি। বাঁশি বাজানো সেই বয়স্ক মানুষটির ঠিক অল্প বয়সী সংস্করণ, ঠিক সেই চোখ, সেই নাক, তার মতন অতটা না হলেও লম্বা দোহারা চেহারা, শুধু মাথার চুলগুলি কালো আর গায়ের চামড়া টানটান। সঙ্গে সঙ্গে সকল রহস্যের সমাধান হয়ে গেল আমার কাছে। সেই বয়স্ক মানুষটি নিশ্চয়ই এর বাবা। আর এখানে এ বাড়ির দরজায় এসে যখন বাঁশির আওয়াজ থেমেছে, তখন তিনি নিশ্চয়ই এ বাড়িতেই থাকেন। আমি যে তার পিছু পিছু আসছি, এটা হয়তো তিনি টের পাননি। সব ঘটনা সহজভাবে বললাম সামনের ভদ্রলোককে। সবশেষে বললাম, তিনি নিশ্চয়ই এ বাড়িতেই থাকেন? শুনে মুখটা কেমন যেন হয়ে গেল ভদ্রলোকের। মহিলা অস্ফুটে কি যেন বললেন, কিছু টের পেলাম না। পরে পরেই খুব খুঁটিয়ে দেখার মতো করে আমার দিকে তাকিয়ে রইলেন। অনেক পরে ভদ্রমহিলা বললেন, তুমি একটু জিরিয়ে নাও, আমি ততক্ষণে একটু দুধ গরম করে আনি। ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে বললেন, তুমি তোমার আলোয়ানটা ওর গায়ে জড়িয়ে দাও, বেচারা এখনো কাঁপছে থরথর করে। দ্রুত ভদ্রমহিলা বেরিয়ে গেলেন ঘর থেকে। আমি বললাম, আপনাদের দুজনকে কিন্তু একই রকম দেখতে, তিনি কি এ বাড়িতে থাকেন না? কোনো উত্তর দিলেন না ভদ্রলোক। আমার খুব খারাপ লাগলো, বোধ হয় অসংগত কিছু জিজ্ঞেস করে ফেলেছি। তাই সামনে নেবার জন্য বললাম, এই ব্যাপারটা কি খুব গোপনীয়? তা যদি হয় তাহলে আমাকে নিয়ে ভাবনার কিছু নেই, ও সম্বন্ধে আমি কাউকেও কিছু বলব না। না, গোপন কিছু নয়। ম্লান হাসি ফুটে উঠল ভদ্রলোকের মুখে। আন্তরিকভাবে আলোয়ানটা আমার গায়ে জড়িয়ে দিতে দিতে বললেন, কিন্তু তুমি এখানে এলে কি করে? আমি তো আগেই বলেছি বাঁশির আওয়াজে পিছু পিছু হাঁটতে হাঁটতে এসে পড়েছি। আচ্ছা, উনি কি আপনার বাবা? ঠিক আপনার মতো দেখতে।
আমার বাবা একসময় এ বাড়িতেই থাকতেন, গত বছর এই মে মাসেই উনি মারা গেছেন।
তাহলে একটু থেমে বললাম, সে মানুষটি নিশ্চয়ই এ বাড়িতে থাকেন না, থাকা সম্ভব নয়। যদিও তখনও পর্যন্ত আমি শীতে কাঁপছি, তবু সেই রহস্যময় মানুষটির ভাবনা আমার মাথায় মনে পড়ল গতকালের ব্যাপারটা। মানুষটি যখন আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে যান, তখন তার কোনো পায়ের ছাপ পড়েনি মাটিতে, এমনকি দরজা জানালাগুলো পর্যন্ত খোলা বন্ধ হয়নি। তাছাড়া আমার দিকে তাকিয়ে থাকার সময় চোখ দুটিতে যে জলজলে ভাব দেখেছিলাম, সেটা কতকটা গল্পের বইয়ে পড়া অন্য কোনো জগতের মতো। তাহলে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা তিনি কি বাঁশি বাজাতেন? আমি আপনার বাবার কথা জিজ্ঞেস করছি।
হ্যাঁ, তার পেশাই ছিল বাঁশি বাজানো, তবে বয়স হয়ে যাওয়ার জন্য ইদানিং কোনো প্রতিষ্ঠান বা অনুষ্ঠানে যেতে পারতেন না উনি। বিকালের দিকে বেড়াতে বেরিয়ে এমনি রাস্তার ধারে দাঁড়িয়ে বাঁশি বাজাতেন। টাকা পয়সার জন্য যে নয় সেটা তো বুঝতেই পারছ, উদ্দেশ্য শুধু মানুষকে শোনানো। আমি বা আমার স্ত্রী অনেক বারণ করেছি, কথা উনি কানেই নেননি। গ্রীষ্ম বা বর্ষা আবহাওয়া যেমনই হোক, তিনি ঠিক বাঁশিটি হাতে নিয়ে বেরিয়ে পড়তেন এই বাড়ি থেকে। ওই বয়সে এমনটি করা তার উচিত ছিল না, ফলে যা হবার তাই হলো। ঠান্ডা লেগে বিছানা নিলেন, একেবারে নিউমোনিয়া। মারাই গেলেন শেষ পর্যন্ত। আর আজ তুমি বলছো তুমি নাকি তাকে দেখেছো, পিছু পিছু হেঁটে চলে এসেছো এ বাড়িতে। একটু থামলেন ভদ্রলোক, কিছুক্ষণ আমার দিকে অপলক থেকে বললেন, ভালো করে ভেবে তারপরে জবাব দাও, সত্যি কি আমার মতো দেখতে কোনো বয়স্ক মানুষকে এ বাড়িতে ঢুকতে দেখেছো তুমি? আমি বললাম, দেখুন ভূত আমি বিশ্বাস করি না, আমি জোর দিয়ে বলতে পারি মানুষটি এ বাড়িতেই ঢুকেছেন। ভদ্রলোক চুপ করে রইলেন। আমি আমার অনুভূতির ব্যাপারটা আরো ভালো করে ওকে বোঝাবার জন্য বললাম, কি জানি কেন ওর বাঁশির সুর আমার কানে গেলেই মনটা কেমন করে ওঠে। না হলে ভেবে দেখুন না, এখান থেকে আমার বাড়ি কত দূর, অথচ একাই তার পিছু পিছু চলে এসেছি আমি। আচ্ছা সে সুরকে আপনি একটু শুনতে পাননি? বিমর্ষভাবে মাথা নাড়লেন ভদ্রলোক। খুব মৃদুভাবে আমি এটা শুনতে পাই, কিন্তু আমার স্ত্রী একই বাড়ি শুনতে পান না। আপনি তার ছেলে, আপনাদের ভেতর একটা যোগাযোগ আছে, শুনলে শুনতে পারেন, কিন্তু আমি কেন, আমার শুনতে পাওয়ার কি কারণ থাকতে পারে?
এই প্রশ্ন তুমি করতেই পারো। দাঁড়াও, আমার বাবা যখন ছোট ছিলেন সেই বয়সে তার বোনের সঙ্গে তোলা একটা ছবি তোমায় দেখাচ্ছি। ভদ্রলোক উঠে গেলেন, বইয়ের আলমারি থেকে একটা অ্যালবাম নিয়ে এসে বসলেন আমার পাশে, পাতায় উল্টিয়ে একটা ছবি ধরলেন আমার সামনে। দেখলাম বহুদিন আগেকার একটা পুরনো ছবি, আগেকার দিনে যেমন বেশভাস ছিল সেই রকম বেশভূষা পরা একটি ছেলে আর একটি মেয়ে হাত ধরাধরি করে বসে আছে। ছেলেটির বয়স খুব বেশি হলে 14 বছর আর মেয়েটির 12, কিন্তু চেহারার দিক থেকে মেয়েটির সঙ্গে আমার এত মিল যে অবাক হয়ে তাকিয়ে রইলাম ছবিটির দিকে। তারপরেই বাঁশি বাজানো মানুষটির কথাগুলো আমার মনে পড়ে গেল। তিনি আমার ফ্ল্যাটে বসে প্রথমেই বলেছিলেন,
তুমি আমায় ভুলে গেছো,
আমি অন্য আরেক সঙ্গীর কথা বলছি, যখন আমরা দুজনেই খুব ছোট ছিলাম। আমি তোমার কাছে পেতে চেয়েছিলাম, চেয়েছিলাম কথা বলতে। তুমি আজ কিছুই মনে করতে পারছো না, আমার পরীক্ষা কোনো কাজে হলো না, আমি ফিরে যাচ্ছি।
তারপর আমি এত দেখা পাইনি, শুধু বাঁশির আওয়াজ পেয়েছি, আর সেটা শুনতে শুনতে চলে এসেছি এই বাড়িতে। এই মেয়েটা অনেকটা আমার মতোই দেখতে, তাই না? আমি তাকালাম ভদ্রলোকের দিকে। এখন নিশ্চয়ই ওনার অনেক বয়স হয়েছে।
না, এই ছবি তোলার কিছুদিন পরেই তিনি মারা যান।
তাহলে ওই অল্প বয়সে মারা গেছেন?
হ্যাঁ, বোন মারা যাওয়াতে বাবা ভীষণ দুঃখ পেয়েছিলেন, কিছুতেই সামলে উঠতে পারেননি, সারাজীবন বোনের জন্য আক্ষেপ করেছেন। মারা যাওয়ার মাসখানেক আগেও আমার বাবা যে নতুন সুর রচনা করেছেন সেটা উৎসর্গ করেছেন তার বোনের নামে। তিনি বিশ্বাস করতেন নতুন করে জন্ম নিয়ে তার বোন এই অঞ্চলেও কোথাও না কোথাও আছেন। এই বিশ্বাস নিয়ে মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি বোনকে খুঁজে বেরিয়েছেন। এই সময় গরম দুধ নিয়ে ভদ্রলোকের স্ত্রী ঘরের মধ্যে এলেন, বললেন, অতটুকু মেয়ের কাছে কি সব যা তা গল্প করছে বলতো? তিনি ভদ্রলোকের হাত থেকে অ্যালবামটা প্রায় কেড়ে নিলেন, বিরক্তভাবে বললেন, এর সঙ্গে যদি বা কারো মুখ চোখের গড়নের মিল থাকে তাতেই বা কি আসে যায়, এটা নিয়ে এত মাথা ঘামাবার কি আছে তা তো বুঝছি না, তুমি একটু খেয়ে নাও তো, বলে দুধের কাপটা তিনি আমার হাতে ধরিয়ে দিলেন। তুমি তো শুনোনি মেয়েটি ওর ভারী অদ্ভুত অভিজ্ঞতার কথা বলছিল।
ভদ্রলোক কথার মোড় অন্যদিকে ঘোরাবার চেষ্টা করলেন, মহিলা আর কিছু বললেন না। এক সময় শেষ চুমুক দিয়ে দুধের কাপ নামিয়ে রাখলাম। উঠে দাঁড়ালেন ভদ্রলোক, গ্যারেজ থেকে গাড়ি বার করে আমাকে নিয়ে বেরিয়ে পড়লেন। ফ্ল্যাটের সামনে গাড়ি পার্ক করে উঠে এলেন দোতলা পর্যন্ত। আসল ঘটনাটা যে বাবা আমাকে জানানো হবে না এ পরামর্শ আমরা আগেই করে নিয়েছিলাম, তাই আসল ব্যাপারে ভদ্রলোক কোনো উচ্চবাচ্য করলেন না। বেড়াতে বেরিয়ে পথ ভুল করে আমি যে তাদের বাড়ির কাছে গিয়ে পড়েছিলাম এইটুকু শুধু বললেন। আমাকে দেখে মা বাবা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন, বুঝতেই পেরেছিলেন যে আমার উপর কম ঝক্কি যায়নি, তাই একেবারে শুয়ে পড়তে বললেন। আমি চলে গেলাম, কিন্তু ওরা তিনজনে বসার ঘরে বেশ জমিয়ে গল্প শুরু করলেন। খুব চাপা গলায় হলেও আমি বুঝতে পারলাম
ওরা আমার ব্যাপার নিয়ে আলোচনা করছেন। পরের দিন সকালে মা বললেন, যে ভদ্রলোক কাল তোকে পৌঁছে দিতে এসেছিলেন তিনি আমাদের আত্মীয়, যদিও খুব দূর সম্পর্কের, ওর প্রপিতামহ ছিলেন আমাদের প্রপিতামহী নিজের ভাই। তোকে নাকি অবিকল ওর পিসির মতো দেখবে, যদিও সেই পিসি খুব অল্প বয়সেই মারা গেছেন। আমি চুপ করে রইলাম, মা বলেই চললেন, আমরা কেউ কাউকে চিনতাম না, দুপুরুষ আগে আমাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। ভাগ্যিস তুই পথ হারিয়ে ওদের বাড়ি গিয়ে পড়েছিলি, তাই দুই পরিবারের আবার যোগাযোগ হলো। বল, এটা একটা অদ্ভুত ব্যাপার না? তা তো বটেই, এর বেশি আমি আর কিছু বলিনি। আমি তো জানি বেড়াতে বেরিয়ে পথ হারিয়ে আমি কখনোই ওদের বাড়ির সামনে গিয়ে পড়িনি। সেই এক অদ্ভুত বাঁশির সুর আমায় ডেকে নিয়ে তুলেছিল ওদের বাড়িতে। পরের রবিবার নিমন্ত্রণ পেয়ে আমরা আমাদের নতুন আত্মীয় বাড়ি বেড়াতে গেলাম। আমার মা বাবাকে অ্যালবামে সেই ছবিটি দেখালেন ভদ্রলোক। আমার সঙ্গে আশ্চর্য মিল দেখে মা বাবা খুবই অবাক হলেন। নানা কথাবার্তার পর আমার বাবা বললেন,
হেরিডিটি, যদিও এমনটি বড় একটা দেখা যায় না।
ভদ্রলোক কিন্তু নিজের কোনো মন্তব্য প্রকাশ করেননি। পুনর্জন্মবাদের কথা তো নয়, আমি আগা গোড়া চুপ করেছিলাম। ভদ্রলোকের স্ত্রী বেশ ঘটা করে তার শিল্পী শ্বশুরের গল্প করে গেলেন, আসল ঘটনার ধার দিয়েও গেলেন না। বুঝলাম যে বড়রা যতই বড় হন, অলৌকিক বা বুদ্ধি দিয়ে যা নাগাল পাওয়া যায় না তেমন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে ভয় পান। এখন আমার স্কুল খুলে গেছে, আগেই বলেছি ক্লাস করছি যথারীতি, তবু মাত্র কয়েক সপ্তাহ আগের ঘটনাটা আমার কাছে বড়ই রহস্যময়। যদিও জানি এর সমাধান আমার সাধ্যের বাইরে, কিন্তু ঘটনাটা ঘটেছিল বলে আমি খুবই খুশি। ওটা আমার মনের দরজা খুলে দিয়ে গেছে। এখন বুঝি জীবনে ঘটে না কিংবা ঘটতে পারে না এমন কথা বোধ হয় জোর দিয়ে বলা যায় না। ভিন্ন জীবন কিংবা ভিন্ন জগতের কথাও বোধ হয় উড়িয়ে দেওয়া যায় না। শুনছো, তাড়াতাড়ি এসো, দেখো একটি বাচ্চা মেয়ে এই ঠান্ডা রাস্তা হারিয়ে দরজায় এসে দাঁড়িয়েছে। হাত ধরে একটা সোফায় নিয়ে গিয়ে বসালেন তিনি আমাকে। সেই সময় পাশের ঘর থেকে এক ভদ্রলোক বেরিয়ে এলেন। এক মুখ হেসে জিজ্ঞাসা করলেন,
কি ব্যাপার, রাস্তা ভুল করছো নিশ্চয়ই? হ্যাঁ,
আমি উত্তর দেব কি? অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে আছে। একটি মানুষের সঙ্গে আরেকটি মানুষের যে এতখানি মিল হতে পারে ভাবতেই পারিনি আমি। বাঁশি বাজানো সেই বয়স্ক মানুষটির ঠিক অল্প বয়সী সংস্করণ, ঠিক সেই চোখ সেই নাক, তার মতন অতটা না হলেও লম্বা দোহারা চেহারা, শুধু মাথার চুলগুলি কালো আর গায়ের চামড়া টানটান। সঙ্গে সঙ্গে সকল রহস্যের সমাধান হয়ে গেল আমার কাছে। সেই বয়স্ক মানুষটি নিশ্চয়ই এর বাবা। আর এখানে এ বাড়ির দরজায় এসে যখন বাঁশির আওয়াজ থেমেছে, তখন তিনি নিশ্চয়ই এ বাড়িতেই থাকেন। আমি যে তার পিছু কিছু আসছি এটা হয়তো তিনি টের পাননি। সব ঘটনা সহজভাবে বললাম সামনের ভদ্রলোককে। সবশেষে বললাম, তিনি নিশ্চয়ই এ বাড়িতেই থাকেন? শুনে মুখটা কেমন যেন হয়ে গেল ভদ্রলোকের। মহিলা অস্ফুটে কি যেন বললেন, কিছু টের পেলাম না। পরে পরেই খুব খুঁটিয়ে দেখার মতো করে আমার দিকে তাকিয়ে রইলেন। অনেক পরে ভদ্র মহিলা বললেন, তুমি একটু জিরিয়ে নাও, আমি ততক্ষণে একটু দুধ গরম করে আনি। ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে বললেন, তুমি তোমার আলোয়ানটা ওর গায়ে জড়িয়ে দাও, বেচারা এখনো কাঁপছে থরথর করে। দ্রুত ভদ্র মহিলা বেরিয়ে গেলেন ঘর থেকে। আমি বললাম, আপনাদের দুজনকে কিন্তু একই রকম দেখতে, তিনি কি এর বাড়িতে থাকেন না? কোনো উত্তর দিলেন না ভদ্রলোক। আমার খুব খারাপ লাগলো, বোধ হয় অসংগত কিছু জিজ্ঞেস করে ফেলেছি। তাই সামনে নেবার জন্য বললাম, এ ব্যাপারটা কি খুব গোপনীয়? তা যদি হয় তাহলে আমাকে নিয়ে ভাবনার কিছু নেই, ও সম্বন্ধে আমি কাউকেও কিছু বলব না।
না, গোপন কিছু নয়।
ম্লান হাসি ফুটে উঠল ভদ্রলোকের মুখে। আন্তরিকভাবে আলোয়ানটা আমার গায়ে জড়িয়ে দিতে দিতে বললেন,
কিন্তু তুমি এখানে এলে কি করে?
আমি তো আগেই বলেছি, বাঁশির আওয়াজে পিছু পিছু হাঁটতে হাঁটতে এসে পড়েছি। আচ্ছা, উনি কি আপনার বাবা? ঠিক আপনার মতো দেখতে।
আমার বাবা একসময় এ বাড়িতেই থাকতেন, গত বছর এই মে মাসেই উনি মারা গেছেন।
তাহলে একটু থেমে বললাম, সে মানুষটি নিশ্চয়ই এ বাড়িতে থাকেন না, থাকা সম্ভব নয়। যদিও তখনও পর্যন্ত আমি শীতে কাঁপছি, তবু সেই রহস্যময় মানুষটির ভাবনা আমার মাথায় মনে পড়ল গতকালের ব্যাপারটা। মানুষটি যখন আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে যান, তখন তার কোনো পায়ের ছাপ পড়েনি মাটিতে, এমনকি দরজা জানালাগুলো পর্যন্ত খোলা বন্ধ হয়নি। তাছাড়া আমার দিকে তাকিয়ে থাকার সময় চোখ দুটিতে যে জলজলে ভাব দেখেছিলাম, সেটা কতকটা গল্পের বইয়ে পড়া অন্য কোনো জগতের মতো।
তাহলে
ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা তিনি কি বাঁশি বাজাতেন? আমি আপনার বাবার কথা জিজ্ঞেস করছি।
হ্যাঁ, তার পেশাই ছিল বাঁশি বাজানো, তবে বয়স হয়ে যাওয়ার দরুন ইদানিং কোনো প্রতিষ্ঠান বা অনুষ্ঠানে যেতে পারতেন না উনি। বিকালের দিকে বেড়াতে বেরিয়ে এমনি রাস্তার ধারে দাঁড়িয়ে বাঁশি বাজাতেন, টাকা পয়সার জন্য যে নয় সেটা তো বুঝতেই পারছ, উদ্দেশ্য শুধু মানুষকে শোনানো। আমি বা আমার স্ত্রী অনেক বারণ করেছি, কথা উনি কানেই নেননি। গ্রীষ্ম বা বর্ষা আবহাওয়া যেমনই হোক, তিনি ঠিক বাঁশিটি হাতে নিয়ে বেরিয়ে পড়তেন এই বাড়ি থেকে। ওই বয়সে এমনটি করা তার উচিত ছিল না, ফলে যা হবার তাই হল। ঠান্ডা লেগে বিছানা নিলেন, একেবারে নিউমোনিয়া, মারাই গেলেন শেষ পর্যন্ত। আর আজ তুমি বলছো তুমি নাকি তাকে দেখেছো, পিছু পিছু হেঁটে চলে এসেছো এ বাড়িতে। একটু থামলেন ভদ্রলোক, কিছুক্ষণ আমার দিকে অপলক থেকে বললেন, ভালো করে ভেবে তারপরে জবাব দাও, সত্যি কি আমার মতো দেখতে কোনো বয়স্ক মানুষকে এ বাড়িতে ঢুকতে দেখেছো তুমি?
আমি বললাম, দেখুন ভূত আমি বিশ্বাস করি না, আমি জোর দিয়ে বলতে পারি মানুষটি এ বাড়িতেই ঢুকেছেন। ভদ্রলোক চুপ করে রইলেন। আমি আমার অনুভূতির ব্যাপারটা আরো ভালো করে ওকে বোঝাবার জন্য বললাম, কি জানি কেন ওর বাঁশির সুর আমার কানে গেলেই মনটা কেমন করে ওঠে। না হলে ভেবে দেখুন না, এখান থেকে আমার বাড়ি কত দূর, অথচ একাই তার পিছু পিছু চলে এসেছি আমি। আচ্ছা, সে সুরকে আপনি একটু শুনতে পাননি? বিমর্ষভাবে মাথা নাড়লেন ভদ্রলোক।
পেয়েছি, খুব মৃদু ভাবে আমি এটা শুনতে পাই, কিন্তু আমার স্ত্রী একে বাড়ি শুনতে পান না।
আপনি তার ছেলে, আপনাদের ভেতর একটা যোগাযোগ আছে, শুনলে শুনতে পারেন, কিন্তু আমি কেন, আমার শুনতে পাওয়ার কি কারণ থাকতে পারে?
এই প্রশ্ন তুমি করতেই পারো। দাঁড়াও, আমার বাবা যখন ছোট ছিলেন সেই বয়সে তার বোনের সঙ্গে তোলা একটা ছবি তোমায় দেখাচ্ছি।
ভদ্রলোক উঠে গেলেন, বইয়ের আলমারি থেকে একটা অ্যালবাম নিয়ে এসে বসলেন আমার পাশে, পাতায় উল্টিয়ে একটা ছবি ধরলেন আমার সামনে। দেখলাম বহুদিন আগেকার একটা পুরনো ছবি, আগেকার দিনে যেমন বেশবাস ছিল সেই রকম বেশভূষা পরা একটি ছেলে আর একটি মেয়ে হাত ধরাধরি করে বসে আছে। ছেলেটির বয়স খুব বেশি হলে 14 বছর আর মেয়েটির 12, কিন্তু চেহারার দিক থেকে মেয়েটির সঙ্গে আমার এত মিল যে অবাক হয়ে তাকিয়ে রইলাম ছবিটির দিকে। তারপরেই বাঁশি বাজানো মানুষটির কথাগুলো আমার মনে পড়ে গেল। তিনি আমার ফ্ল্যাটে বসে প্রথমেই বলেছিলেন,
তুমি আমার ভুলে গেছো, আমি অন্য আরেক সঙ্গে কথা বলছি। যখন আমরা দুজনেই খুব ছোট ছিলাম, আমি তোমার কাছে পেতে চেয়েছিলাম, চেয়েছিলাম কথা বলতে। তুমি আজ কিছুই মনে করতে পারছো না, আমার পরীক্ষা কোনো কাজে হলো না, আমি ফিরে যাচ্ছি।
তারপর আমি আর তার দেখা পাইনি, শুধু বাঁশির আওয়াজ পেয়েছি, আর সেটা শুনতে শুনতে চলে এসেছি এই বাড়িতে। এই মেয়েটা অনেকটা আমার মতোই দেখতে, তাই না? আমি তাকালাম ভদ্রলোকের দিকে। এখন নিশ্চয়ই ওনার অনেক বয়স হয়েছে?
না, এই ছবি তোলার কিছুদিন পরেই তিনি মারা যান।
তাহলে ওই অল্প বয়সে মারা গেছেন?
হ্যাঁ, বোন মারা যাওয়াতে বাবা ভীষণ দুঃখ পেয়েছিলেন, কিছুতেই সামলে উঠতে পারেননি, সারা জীবন বোনের জন্য আক্ষেপ করেছেন। মারা যাওয়ার মাসখানেক আগেও আমার বাবা যে নতুন সুর রচনা করেছেন
সেটা উচ্চারণ করেছেন তার বোনের নামে। তিনি বিশ্বাস করতেন নতুন করে জন্ম নিয়ে তার বোন এই অঞ্চলেও কোথাও না কোথাও আছেন। এই বিশ্বাস নিয়ে মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি বোনকে খুঁজে বেরিয়েছেন। এই সময় গরম দুধ নিয়ে ভদ্রলোকের স্ত্রী ঘরে মধ্যে এলেন, বললেন, অতটুকু মেয়ের কাছে কি সব যাতা গল্প করছে বলতো। তিনি ভদ্রলোকের হাত থেকে অ্যালবামটা প্রায় কেড়ে নিলেন, বিরক্ত হয়ে বললেন, এর সঙ্গে যদি বা কারো মুখ চোখের গড়নের মিল থাকে তাতেই বা কি আসে যায়। এটা নিয়ে এত মাথা ঘামাবার কি আছে তা তো বুঝছি না, তুমি একটু খেয়ে নাও তো, বলে দুধের কাপটা তিনি আমার হাতে ধরিয়ে দিলেন। তুমি তো শুনোনি মেয়েটির ভারী অদ্ভুত অভিজ্ঞতার কথা বলছিল, ভদ্রলোক কথার মর অন্যদিকে ঘোরাবার চেষ্টা করলেন। মহিলা আর কিছু বললেন না, একসময় শেষ চুমুক দিয়ে দুধের কাপ নামিয়ে রাখলাম। উঠে দাঁড়ালেন ভদ্রলোক, গ্যারেজ থেকে গাড়ি বার করে আমাকে নিয়ে বেরিয়ে পড়লেন। ফ্ল্যাটের সামনে গাড়ি পার্ক করে উঠে এলেন দোতলা পর্যন্ত। আসল ঘটনাটা যে বাবা মাকে জানানো হবে না এ পরামর্শ আমরা আগেই করে নিয়েছিলাম, তাই আসল ব্যাপারে ভদ্রলোক কোনো উচ্চবাচ্য করলেন না। বেড়াতে বেরিয়ে পথ ভুল করে আমি যে তাদের বাড়ির কাছে গিয়ে পড়েছিলাম এইটুকু শুধু বললেন। আমাকে দেখে মা বাবা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন, বুঝতেই পেরেছিলেন যে আমার উপর কম শক্তি যায়নি, তাই একেবারে শুয়ে পড়তে বললেন। আমি চলে গেলাম, কিন্তু ওরা তিনজনে বসার ঘরে বেশ জমিয়ে গল্প শুরু করলেন। খুব চাপা গলায় হলেও আমি বুঝতে পারলাম ওরা আমার ব্যাপার নিয়ে আলোচনা করছেন। পরের দিন সকালে মা বললেন, যে ভদ্রলোক কাল তোকে পৌঁছে দিতে এসেছিলেন তিনি আমাদের আত্মীয়, যদিও খুব দুঃসম্পর্কের, ওর প্রপিতামহ ছিলেন আমাদের প্রপিতামহ নিজের ভাই, তোকে নাকি অবিকল ওর পিসির মতো দেখতে, যদিও সে পিসি খুব অল্প বয়সেই মারা গেছেন। আমি চুপ করে রইলাম, মা বলেই চললেন, আমরা কেউ কাউকে চিনতাম না, দুপুরুষ আগে আমাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল, ভাগ্যিস তুই পথ হারিয়ে ওদের বাড়ি গিয়ে পড়েছিলি, তাই দুই পরিবারের আবার যোগাযোগ হলো। বল এটা একটা অদ্ভুত ব্যাপার না? তা তো বটেই, এর বেশি আমি আর কিছু বলিনি। আমি তো জানি বেড়াতে বেরিয়ে পথ হারিয়ে আমি কখনোই ওদের বাড়ির সামনে গিয়ে পড়িনি, সেই এক অদ্ভুত বাঁশির সুর আমায় ডেকে নিয়ে তুলেছিল ওদের বাড়িতে। পরের রবিবার নিমন্ত্রণ পেয়ে আমরা আমাদের নতুন আত্মীয় বাড়ি বেড়াতে গেলাম। আমার মা বাবাকে অ্যালবামে সেই ছবিটি দেখালেন ভদ্রলোক। আমার সঙ্গে আশ্চর্য মিল দেখে মা বাবা খুবই অবাক হলেন। নানা কথাবার্তার পর আমার বাবা বললেন, হেরিডিটি, যদিও এমনটি বড় একটা দেখা যায় না। ভদ্রলোক কিন্তু নিজের কোনো মন্তব্য প্রকাশ করেননি, পুনর্জন্মবাদের কথা তো নয়। আমি আগা গোড়া চুপ করেছিলাম। ভদ্রলোকের স্ত্রী বেশ ঘটা করে তার শিল্পী শ্বশুরের গল্প করে গেলেন, আসল ঘটনার ধার দিয়েও গেলেন না। বুঝলাম যে বড়রা যতই বড় হন অলৌকিক বা বুদ্ধি দিয়ে যা নাগাল পাওয়া যায় না তেমন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে ভয় পান। এখন আমার স্কুল খুলে গেছে, আগেই বলেছি ক্লাস করছি যথারীতি, তবু মাত্র কয়েক সপ্তাহ আগের ঘটনাটা আমার কাছে বড়ই রহস্যময়। যদিও জানি এর সমাধান আমার সাধ্যের বাইরে, কিন্তু ঘটনাটা ঘটেছিল বলে আমি খুবই খুশি। ওটা আমার মনের দরজা খুলে দিয়ে গেছে। এখন বুঝি জীবনে ঘটে না কিংবা ঘটতে পারে না এমন কথা বোধ হয় জোর দিয়ে বলা যায় না, ভিন্ন জীবন কিংবা ভিন্ন জগতের কথাও বোধ হয় উড়িয়ে দেওয়া যায় না।
দ্বিতীয় কাহিনী লিখেছেন মাকসুদা রহমান মেঘনা, আর এখন শুনবেন আজকের কাহিনীর প্রথম পর্ব। তারপরে আবারও ফিরে আসছি, আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 এফএম এ, আর আপনার সাথে আছি শারমিন।
ABC Radio 89.2 FM.
অপরাধ, অন্যায় আর নোংরা চিন্তাগুলো মানুষ যতই গোপন করার চেষ্টা করুক না কেন, বোঝাটা ভারী হলে সব ছিটকে চোখের সামনে চলে আসে। তখন মানুষ বা প্রকৃতি বা রহস্য যাই বলি না কেন, কিছু একটা নতুন করে যেন কুয়াশার ধোঁয়া সরিয়ে স্নিগ্ধ সকালের অপেক্ষায় বার বার কড়া নাড়ে। প্রযুক্তির দোহাই দিয়ে গোপনে যে অপরাধ আমরা ছক থেকে আঁকি অথবা ইরেস করি, তাকে সবসময় ইরেজ হয়, অরা যায়। তাকে মানুষ অথবা প্রযুক্তির ভুল ব্যবহার ছাড়াও অন্য এক শক্তিশালী প্রযুক্তির কাঠগড়া প্রকৃতি মানুষের ভেতরে দিয়ে রেখেছে। সে কাঠগড়া দেখা না দেখার গোপনে রহস্যময়তার মলার ঢাকা থাকলেও ঠিক তা বেরিয়ে আসে সত্যের সূর্যোদয়ের হাত ধরে অজস্র রঙিন রশ্মি নিয়ে। চলুন অন্ধকার নয়, রঙিন রশ্মিতে জীবন, মন, প্রযুক্তির যান্ত্রিকতা, বোধের সঠিক কাঠগড়া সবকিছু সাজাই।
ব্যাপার কি তোমার বলো তো, কতক্ষণ ধরে দরজায় নক করছি, খুলছো না কেন?
কি বলতে এসেছো সেটা বলো।
জানো তো আগামীকাল ভোর 4টায় আবার ফ্লাইট, তোমাকে আজকে বলতে না পারলে তো কথাই হবে না। আমি আজ সারা দিন ভীষণ ব্যস্ত থাকব।
তোমার ফ্লাইট টাইম আমাকে বুঝতে কেন? তোমার ড্রাইভারকে বুঝিয়ে বলে দাও। আর এবারে টুর কতদিন?
তুমি কি আজকাল ঠিক করে কথাও বলতে পারো না? যাক, ভিসা 6 মাসের, তবে আশা করছি 3-4 মাসের মধ্যেই সব মিটিং সেরে ফেলতে পারবো। সেভাবে ডেট দিয়েছি ক্লায়েন্টের। ওখানকার কাজ সেরে তোমার বাবার সঙ্গে ভেনিসে ফানুস উৎসবে যাব। আসবে তুমি?
না, একা প্লেনের এত লং জার্নি আমার বিরক্ত লাগে।
তোমার বাবা বলছিল একদমই বাবার সঙ্গে যোগাযোগ করো না।
বাবার সঙ্গে 10 মিনিট শান্তিতে কথা বলা যায় না, এত ব্যস্ত তাই ইদানিং কথা বলি না, টুকটাক কথা হয় ওই টেক্সট করে।
তুমি আস্তে আস্তে এত দূরে সরে যাচ্ছ কেন ফ্যামিলি থেকে বলো তো? আমাদের যা কিছু সঞ্চয় সব তো তোমার জন্য তন্ময়, তোমার ভালো থাকার জন্য, তোমার স্বস্তির জন্য।
আমি ভালো আছি মা, আমি স্বস্তিতেও আছি, অযথা আমাকে নিয়ে তোমরা ভেবো না। আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার আমার আর ভালো লাগে না।
বাবা মার সঙ্গে এত দূরত্ব রাখতে নাই বাবা, আমরা তোমার মতো বয়সেও বাবার সঙ্গে সিনেমায় গেছি, একসঙ্গে এক ঘরে বসে রাতে আড্ডাও দিয়েছি।
তোমাদের টাইমটা গোল্ডেন পিরিয়ড ছিল, তাই তোমরা সব পেয়েছো, বাবা মার ভালোবাসা, স্নেহ, আদর, শাসন, বন্ধু বান্ধবের সহমর্মিতা সব। ইউ আর লাকি মা, আমাকে দেখো, আমি কিছুই পাইনি, আমার শৈশব কৈশোরের সমস্ত গল্পগুলো অবহেলায় হারিয়ে গেছে। তোমরা শুনতে চাওনি বলে আমাকে দামি দামি খেলনা আর ভিডিও গেমস এর প্রযুক্তির ফাঁদে আটকে দিয়েছো। যাক বাদ দাও, ভালোভাবে কাজ সেরে ঘুরে আসো।
তুমি অযথা আমাদের উপর রাগ পুষে রেখেছো, বয়সটা যখন আরেকটু বাড়বে তখন দেখবে অভিমানগুলোর অর্থ পাল্টাবে।
এত অভিমানের অর্থ পাল্টে কি লাভ মা, আমাকে আমার জগৎ নিয়ে থাকতে দাও।
লক্ষ্মী হয়ে থেকো, আর বন্ধু বান্ধব নিয়ে পার্টি টার্টি করলে কোনো রেস্টুরেন্টে ছেড়ে ফেলো, গতবারের মতো এক গাদা কমপ্লেন যেন না আসে আমার কানে। জানো তো আমাদের নিচের ফ্ল্যাটের ভদ্রলোক হার্টে পেশেন্ট।
ওকে,
আমি তাহলে বেরোচ্ছি, তুমি রাস্তাটা সেরে ফেলো এবার।
এখন না, আমার আরেকটু সময় লাগবে।
সেলুলয়েডের ফিতায় যেমন 3 ঘন্টা জীবনের গল্প, দাড়ি কমা সহ সবটা বন্দি করা যায় না, তেমনি বুকের বাপাশে এত কাছের হৃৎপিণ্ড রয়েছে অথচ তার প্রতি মুহূর্তে শব্দ আমরা শুনতে পাই না। এটাই জীবন। জীবনের অনেক কিছুই আমরা বুঝি না, দেখি না, পারি না, তবু সেই সব না পারা না বোঝার মুহূর্তগুলো সঙ্গে নিয়েই চলতে হয় জীবনের চড়াই উচ্চায়। সেসব চড়াই উচ্চায় পার করেছেন তানভীর মাহমুদ আর মিতা মেহনাজ। তানভীর মাহমুদ আর মিতা মেহনাজের একমাত্র সন্তান তন্ময় তাসকিন মাহমুদ। তন্ময়ের বাবার দেশে দেশের বাইরে নানান ব্যবসা রয়েছে, উনি দেশের বাইরেই থাকেন। মিতা এদেশে থাকলেও দেশের ব্যবসা তিনি সামলান। অবশ্য তিনিও বছরের প্রায় 6 মাসই ধরতে গেলে বিভিন্ন দেশে ট্যুর করে বেড়ান। গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, খ্যাতি, মর্যাদা, ঐশ্বর্য, যশ, কোনো কিছুর কমতি নেই তাদের। কিন্তু কিভাবে যেন ছেলেটা বিগড়ে গেছে। ব্যস্ত বাবা মার প্রপার গাইড হয়তো পাইনি, তবে মেয়েটা একটা চারদিকটা সামলে যতটা সম্ভব আগলে রেখেছে তন্ময়কে, তারপরও ছেলেটা দূরে দূরে রাখে নিজেকে। অবশ্য মেয়েটার ধারণা প্রযুক্তি নির্ভর আজকালকার ছেলেমেয়েরা হয়তো এরকমই হয়, ম্যাচুরিটি আসলে হয়তো ঠিক হয়ে যাবে, এখন শাসন করলে বড় উল্টো ফল পাবে। একটা শক্ত খোলসে যেন তন্ম নিজেকে সব সময় আবদ্ধ করে রাখে। ভেতরে নরম মসৃণ হৃদয়টাকে ওর বাবা মা কেউ ছুঁতে পারে না। কি আর করা, জীবন তো সিনেমার গল্প নয় যে 3 ঘন্টার সব ক্লাইম্যাক্স দেখানো বা বোঝানো যাবে। মিতা ও তানভীর দুজনে কিন্তু ছেলেকে ভীষণ ভালোবাসে, মিস করে। হয়তো ভালোবাসাটা দেখানোর উপযুক্ত সময়টা কিছুটা হারিয়ে ফেলেছিল, তবে তন্ময় রক্তটা হলেও অতটা উচ্ছন্নে যাবে না নিশ্চয়ই যে বাবা মা দিশেহারা হবে লাগাম টানতে। এভাবেই চলছে ওদের অর্থ বৈভব আর প্রাচুর্যের প্রাচীর ঘেরা ব্যস্ত জীবনের সময় ঘড়ি।
এই তন্ময়, এই তুই একদিন কোথায় ডুব দিয়েছিলি? কোনো খোঁজ খবর নাই? আমি তো ভাবলাম দেশের বাইরে চলে গেছি, ফেসবুকে তো অ্যাক্টিভ দেখছি না।
রিয়েল ফেসবুক আইডি তো অ্যাক্টিভ ছিলাম না, কিন্তু ফেক আইডি গুলো তো ছিলাম। কেন বলতো? বাড়িতেই তো ছিলাম।
একটা মেয়ে ফোন করেছিল, তো যে নাম্বারটা বন্ধ সেটা ছাড়া আর কোনো নাম্বার আছে কিনা জানতে চাইছিল।
কে, নাম কি বললো? আর তোর নাম্বার পেলে কোথায়?
নামটা ঠিক মনে পড়ছে না, শুধু বললো তুই নাকি একবার এই নাম্বার থেকে ওকে ফোন দিয়েছিলি। তাই
তোর নাম্বার থেকে কাকে যে কবে ফোন দিয়েছিলাম কে জানে। তোর নেই? মেজাবিন, রাইকা, অতুষি, রিমি, কি নাম বললো রে?
এই থাম থাম, সবাই কি তোর প্রেম ঘটিত লিস্টে আছে?
না, সবাই নয়, কে কেউ এক্স হয়ে গেছে। তবে খুব শীঘ্রই ওদেরকে ক্লোজ করে নতুন প্রজেক্টে হাত দিব।
তুই পারিস রে শালা, কিভাবে পটাস মেয়েগুলোকে?
ওসব তোদের কম্ম নয়, মাথা লাগে বন্ধু, হিম্মত লাগে।
ওহ, মেয়েটি বলছিল ফেসবুক আইডিটা অন্তত অ্যাক্টিভ করতে, ওর নাকি ভীষণ জরুরির কথা আছে তোর সাথে।
ধুর বাদ দে তো, বুঝেছি তোকে অপা ফোন দিয়েছিল।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নামটাই বলেছিল।
খুবই ফালতু মেয়ে, অল্পতে এমন রিয়েক্ট করে আর এত জ্ঞান দেয়, অসহ্য লাগে। ও ভেবেছিল আমাকে ও পাল্টে দেবে।
এতদিন ধরে এত তো মেয়ের সঙ্গে প্রেম প্রেম খেলছিস, কাউকে কি তোর ভালো লাগেনি?
না, প্রথম প্রথম ভালো লাগে, তারপর যখনই আমাকে মানুষ করার দায়িত্ব নিতে চাই তখনই সম্পর্কের দাড়ি টেনে দেই।
যাকগে, বলেছে আবার ফোন দেবে। তোর বাড়িতে টিএনটি নাম্বার আছে কিনা জিজ্ঞেস করছিল, নাম্বারটা চাইছিল। আমি বলেছি জানি না, তোকে জিজ্ঞেস না করে কিভাবে দেই? দেবো নাকি রে?
মাথা খারাপ তোর? ওই মেয়ের ফোনই তুলবি না, কদিন জ্বালাবে তারপর দেখবি ঠান্ডা হয়ে গেছে।
চল ক্লাসে যাই।
না রে, আজ আর ক্লাস করবো না, মা বাড়ি নেই, আসবি নাকি বাসায়? রাতে বিশেষ আড্ডা দিব।
না, তোর বাড়ি একদম উল্টো দিকে, আজ নয় অন্য দিন, আমার একটা কাজ আছে। আর এই সাবজেক্টের ক্লাসটা অন্তত করে যা, স্যার কিন্তু ভীষণ ক্যাপাটে, অ্যাসাইনমেন্ট ঠিক মতো জমা না দিলে স্যার কিন্তু পরীক্ষায় বসতে দেবে না।
ওসব ব্যবস্থা হয়ে যাবে, তুই ভাবিস না, আজ মুড নেই ক্লাস করার।
তন্ময় সুদর্শন বাউন্ডুলে বেপরোয়া আর প্রযুক্তি নির্ভর এক অদ্ভুত চরিত্রের যুবক। সে ভীষণ রকম উৎসাহী, প্রেম প্রবণ, অ্যাডভেঞ্চার প্রিয় বটে, নারী অথবা প্রেতাত্মা কাউকে সে ভয় করে না। একই সঙ্গে অনেকের সাথে ফেসবুকে ফেক আইডি দিয়ে প্রেমাভিশাপ ছাড়াও সে প্রেমে পড়ে যায় সুন্দরী আর সরলতায় স্বতন্ত্র মেয়েদের। কিভাবে যেন মেয়েরা সব তন্ময়ের জালে ধরা দেয়, নিজেকে সে পিসি সরকারের মতো জাদুকর ভাবে। তবে সেটা প্রেমের না, তন্ময়ের অবশ্য কোনো প্রেমের সম্পর্কই বেশিদিন স্থায়ী হয় না। ওর কাছে সবটাই টাইম পাস আর প্রেমের অ্যাডভেঞ্চার। একটা থাকতে থাকতে একসময় লক্ষ্য করলো ফেসবুকে ও 5টা ফেক আইডিতে দিব্যি প্রেম করে সময় কেটে যাচ্ছে। ব্যাস তখন থেকেই নেশা, বন্ধু মহলে প্রায় অনেকেই জানে বিষয়টা, সবাই ওকে ডাকে ফেসবুক অ্যাডিক্ট প্লেবয়। 5টা ফেসবুক আইডি থেকে এখন 3টা অ্যাক্টিভ, গত সপ্তাহে একটা ব্লক করে দিয়েছে। বেশ কিছুদিন পর পরই আইডিগুলোর নাম ধাম ছবি চরিত্র বলতে দেয় তন্ময়, সেই সঙ্গে নিজেকেও। একটা প্রাইভেট ইউনিভার্সিটির 5th সেমিস্টারে এখন তন্ময় আছে, মাঝে মাঝে ক্লাস বাদ দেয়ও, যদিও ইউনিভার্সিটিতে আসতে চেষ্টা করে প্রতিদিনই, তবে তা শুধুই বন্ধুদের সঙ্গে হই হল্লা আর আড্ডাবাজি করতে। আজই নতুন নামে FB আইডি অ্যাক্টিভ করতে হবে। অপার পাঠ একেবারে চুকিয়ে দিয়েছে তন্ময়, মেয়েটা সত্যি সহজ সরল কিন্তু খুব ঘ্যান ঘ্যানা টাইপের মেয়ে। ওই মেয়েকে আর সহ্য করা যাচ্ছিল না, ভালোবাসি ভালোবাসি বলে পাগল করে মারছে, এখনো বয়ফ্রেন্ড রিলেশন ব্রেকআপ প্যাচ আপ শব্দগুলোর সঙ্গে এটা অভ্যস্ত নয়। একেবারে জান প্রাণ দেওয়া গভীর প্রেম বিরহ তারপর মিলন, এই ফর্মুলায় পড়ে আছে ওই মেয়ে। যা বিরক্ত করছিল না সারাক্ষণই ঘ্যান ঘ্যান, কি করো জান, নেই সাতটা পড়ো প্লিজ, আজ কিন্তু তিনটার বেশি সিগারেট নয়, একটু পড়াশোনা করো, অনেক পানি দিয়ে গোসল করে নাও, ফ্রেশ লাগবে। আচ্ছা ফাস্ট ফুড এত খাও কেন? ভিটামিন সি প্রতিদিন শরীরকে দিতে হয়। কোনো মেয়ের দিকে তাকাবে না খবরদার। তোমার এস দিয়ে এত খোলামেলা ছবি পোস্ট করেছ কেন? তোমাকে ছাড়া আমি একদিনও বাঁচবো না, তোমার জন্য আমি মরতেও পারি, ইত্যাদি ইত্যাদি সাত সতেরো। ওফ, রাগটা ধরে রাখতে পারছিল না তন্ময়, এমন একটা কাণ্ড করেছে যে উল্টো অপায় ঘাট থেকে নেমে গেছে ভালোই ভালোই। আবার কি মনে করে মিথুনকে ফোন দিল কে জানে। মিথুন আর সজল তন্ময়ের বেস্ট ফ্রেন্ড, ওদের সঙ্গে সবটা শেয়ার করে অবলীলায়, কিন্তু মিথুনের সঙ্গে অপার কিছু বিষয় সে শেয়ার করেনি, মানে ইচ্ছে হয়নি। আর সজল তো যা হেল্প করলো এই রিলেশনশিপটা ব্রেকআপ করতে, সেটা আর বলার নয়। হাফ ছেড়ে বাঁচা বাপ্পা, একেবারে আঠাটাই প্রেমে ফেঁসে যাচ্ছিল আরেকটুর জন্য। মথুরা তার নির্জনতা বাড়িয়ে ঘড়ির কাঁটায় ভর করে ভোরের আলোকে ডাকতে ব্যস্ত। তন্ময় একই সঙ্গে অ্যান্ড্রয়েড ফোন সেটের দুইটা ল্যাপটপ ডেস্কটপ ট্যাব সব নিয়ে মধ্যরাতের নির্জনতাকে নির্বাসনে পাঠিয়ে দিল প্রযুক্তির প্রেম ভাড়ায়। মোটামুটি সবগুলো এফবিআই আইডিতে একসঙ্গে চ্যাট করছে, ভীষণ টেকনিক্যালি করতে হয় কাজটা। সবে মাত্র অ্যাক্টিভ করা আইডিতে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। বাবা, সুন্দরী একটা মেয়ের ছবি, আইডির নাম প্রবাল, দেখি বোঝাই যাচ্ছে নামটা ফেক, কে জানে হয়তো ছবিটাও। তারপর অ্যাকসেপ্ট করলো তন্ময়, আর সঙ্গে সঙ্গে মেসেজের ঝড়।
তুমিও তো রাত জেগে আছো।
আমি সারা রাত ঘুমাই না।
কেন, তুমি কি নিশি না?
বাজে বকবে না, এক্ষুনি ব্লক দিতে ফেলে।
সরি সরি, নাম কি তোমার?
দিঘি। তোমার?
বাহ, সুন্দর নাম, আমি নীল, এটাই আমার নাম। দিঘি নামটা কি তোমার সত্যিকারের নাম নাকি ফেক?
অবশ্যই সত্যি। কেন, তোমার নামটা কি মিথ্যা?
না, আমি মিথ্যা বলি না।
আমি মিথ্যা বলি, এই কথাটাই পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা।
তোমার বয়ফ্রেন্ড আছে?
হ্যাঁ, আমার অনেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, কিন্তু লাভার নেই। এর জন্যই তো এত রাতে তোমার সঙ্গে চ্যাট করতে পারছি।
আমার বন্ধু হবে?
বন্ধু তো বলে কয়ে এক দিনে হওয়া যাবে না, দেখি সময় সম্পর্কে কি নাম দেয়।
তুমি খুব গুছিয়ে বলো।
আর তুমি গুছিয়ে গল্প শোনো, চিঠি দিতে বলার লোক অনেক, কিন্তু শোনার লোক নেই বললেই চলে।
তুমি খুব কবিতা পড়ো তাই না?
না, কবিতা পড়তে আমার ভালো লাগে না। আমি খুব মুভি দেখি, সব ধরনের মুভি। কার্টুন
কার্টুন দেখো বয়স কত তোমার
হ্যাঁ দেখি কার্টুনের সঙ্গে বয়সের সম্পর্ক নেই টম অ্যান্ড জেরি আমার খুব প্রিয় কার্টুন চরিত্র আমার হবি হচ্ছে মুভি দেখা তোমার
আমার হবি মেয়েদের সঙ্গে রাত থেকে গল্প করা আর প্রেমে পড়া
বাহ তুমি সত্যিটা বলতে পারো
তাহলে আমাদের জমবে ভালো কি বলো একটু পাঠো না শুনুন দেখি তোমার একটা ছবি পাঠো
যে ছবিটা দেখছ প্রোফাইল পিকচারে সেটাই আমার ছবি
তুমি তো মারাত্মক সুন্দরী
আমি অতটা মারাত্মক সুন্দরী নই যতটা মারাত্মক সুন্দর হাত ওই ফটোগ্রাফার যিনি আমার এই ছবিটা তুলেছে ফটোগ্রাফার চাইলে তার ছবিকে অনেক সুন্দর আলো ছায়ায় পরিমিত পরিমাণের জাদুতে
তুমি এত সুন্দর করে কথা বলো আমি তন্ময় হয়ে যাচ্ছি আচ্ছা তোমার মোবাইল নাম্বারটা টেক্সট করো তো
না আজই না আগে দেখি ভরসা করা যায় কি
ভরসা করতে কতদিন সময় নিবা
একদিন এক মাস এক বছরও হতে পারে
না না প্লিজ সময়টা তুমি দাও
ভরসার জায়গাটা তুমি ঠিকঠাক গুছিয়ে দিতে পারো
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী
রবীন্দ্রনাথ বাপ্পা
ওসব কিছু লিখে রাখতে হয় মেয়েদের পতানোর জন্য তাহলে কাজটা সহজ হয়
তোমার কষ্ট কথা আমাকে উৎকৃষ্ট করছে
তাহলে নাম্বারটা তা মনে কথা হবে তোমার গলার স্বর কেমন সুন্দর মিষ্টি হবে
অত তাড়াহুড়ো কিসে একটু রয়ে শোয়ে বাই বাই
প্রবালদিহি নামের মেয়েটার সঙ্গে এসবিতে অনেকক্ষণ চ্যাট করলো তন্ময় বেশ গুছিয়ে কথা বলে মেয়েটা মনে হচ্ছে এই প্রেমটাও জমবে কিন্তু ফোন নাম্বারটি দিল না কেন অবশ্য প্রথম দিনই এতটাও এলিয়ে পড়লে হয়তো তন্ময়েরই ভালো লাগতো না যাক আপাতত প্রবালদিহির সঙ্গে নতুন প্রেমের গল্পটা সাজাতে হবে বাকি যে কটা খুচরো প্রেম প্রেম খেলা চলছে এফবি আর মোবাইলে সেগুলোকে একটু পাশে রাখতে হবে কারণ মনে হচ্ছে প্রবালদিঘি একটু আলাদাই হবে বাকিদের থেকে আরে প্রবালদিঘির নামটাই তো আলাদা গোলমেলে কারণ প্রবাল তো থাকে সমুদ্রে প্রবালের আবার কখনো দিঘি হয় নাকি
ফোনটা তোলো দিঘি
মানে কি
লাইনটা কেটে দিল দিঘি কি ভাব নিচ্ছে না আর ফোন দেওয়া যাবে না আমি তোমাকে 10 মিনিট পর ফোন ব্যাক করছি, আমি ক্লাসে। ও আচ্ছা, তাহলে সত্যি বিজি ম্যাডাম। হ্যাঁ বলো, ক্লাস শেষ?
হ্যালো হ্যালো, কি বললে আবার বলো, শুনতে পাইনি।
আরে দিদি, গলাটা তো পরিচিত লাগছে।
আমি ক্লাসে ছিলাম, জানতাম তুমি আজই ফোন দেবে।
কি ব্যাপার, কি তোমার, কদিন ধরে ফেসবুকে আসছো না? আজই দেখলাম ফোন নাম্বারটা টেক্সট করেছো।
আসলে আমার ল্যাপটপে একটু প্রবলেম হচ্ছে তো তাই।
তোমার অ্যাড্রেসটা বলো, আমি আজই একটা ল্যাপটপ পাঠাচ্ছি।
তোমার টাকা থাকতেই পারে, কিন্তু তার মানে এই নয় তুমি ল্যাপটপ দিতে চাইলেই আমি তা বিনা বাক্যে নিয়ে গদ গদ হব।
গদ গদ হওয়ার দরকার নেই তো, আমার দেয়া ল্যাপটপ দিয়ে আমার সঙ্গে চ্যাট করবে, তাহলে ট্যাব নাও।
না, ট্যাব বা দামি মোবাইল সেট আমি ইউজ করি না, কারণ আমাকে লোকাল বাসে চড়ে ক্লাসে যাওয়া আসা করতে হয়।
তুমি কি ভাব নেওয়ার জন্য এসব শোনাচ্ছ? তোমরা মেয়েরা তো দামি গিফট পেলে খুব খুশি হও জানতাম।
তুমি ভুল জানো, বরং তোমার সঙ্গে যেসব মেয়েদের বন্ধুত্ব প্রেম বা দেখা হয়েছে ওরা সব লোভী ছিল তোমার মতো, তাই তোমার ধারণাটা ওরকম।
রেগে যাচ্ছ কেন? একটা ল্যাপটপ কেনা আমার কাছে কোনো বিষয় না, তাই আমি সবাইকে এই অফারটা করতে পারি।
এবার রেগে যাচ্ছে, তোমার টাকা আছে সেটা অন্যদের বলে, মানে যাদের বললে তারা তোমার জালে আটকা পড়বে তাদের। আমাকে তুমি এসব লক্ষ্মী ঠান্ডাবাজ মেয়েদের দলে ফেলো না, যাচ্ছি আমি, বিরক্ত লাগছে।
শোনো, তোমার মতো ন্যাকা মেয়েদেরকে আমি খুব ভালো করে চিনি আর জানি, অনেক দেখেছি এসব ক্লাসের।
ভুল বললে, যাদের সঙ্গে তুমি এতদিন মিশেছো তারা সবাই তোমার মতো, মানে তোমার ক্লাসের, আমার মতো কেউ ছিল না।
Radio 89.2 FM Kuasha Kuasha
Kuasha Kuasha এতক্ষণ শুনছিলেন আজকের কুয়াশার প্রথম পর্ব। খুব চমৎকার এবং একেবারেই নতুন রকমের একটা গল্প শুনছি আমরা। আর আসলে কথা না বলি, আমরা বাবু তন্ময় আর দেখি ফেসবুক চ্যাটিং এ আবার কি হয় সেটা শুনে আসি। ভীষণ একটা রহস্য, ভয় আসলে সেটা জানতে হলে থাকতে হবে আমার সঙ্গে এবং তন্ময় দেখি ফেসবুক চ্যাটিং শুনতে হবে আমাদেরকে। আপনি আছেন কুয়াশার সঙ্গে, আছি আমি, ফিরে আসছি দ্বিতীয় পর্বের পর, সঙ্গেই থাকবেন।
ABC Radio 89.2 FM 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 ABC Radio 89.2 FM FM FM
তন্ময়ের মতো স্মার্ট ছেলেকে নাচাচ্ছে দেখে মেয়েটা, ভীষণ রাগ হচ্ছে তন্ময়। এবার মেয়েটাকে শিক্ষা দিতে হবে, না মাথা গরম করলে চলবে না, যেদিকে হাওয়া দেয় সেদিকেই তো পাল তুলতে হয়। আবার ফোন দিল তন্ময়, বারবার ফোন দিয়ে সরি বলে অনুনয় বিনয় আর মিথ্যা কথার ঝাঁপি ঢেলে দেখিকে পাঠিয়ে নিল। আবার রাতের পর রাত এসবিএ চ্যাট, অন্যদের সঙ্গে একই তালে চলে, তবে দেখির সঙ্গে একটু বেশি, কারণ বেয়ারা আর বাঁধন ছাড়া বন্য পাখিকে পোষ মানানোর আনন্দটাই আলাদা। তন্ময় নিংড়ে নিতে চায়, কেননা তন্ময় তার একাকিত্বে ঠাসা জীবনের ফাঁকা অধ্যায়গুলোর পুরো পাতা জুড়ে কেবল আনন্দ আর পাওয়ার গল্প লিখতে চায়। বেশ জমি উঠেছে তন্ময়ের দিকের এসপি প্রেম, সঙ্গে সমান তালে ফোনে কথা তো আছেই। তন্ময় ভাবছে মাছ বোধহয় বর্ষিতে আটকা পড়েছে এতদিনে, এবার কায়দা করে ছিপটা তুলতে হবে। দিশিকেও চাই, শুধু দিশি নয়, দিশির শরীর মন দুটোই একসঙ্গে। মাঝরাতে প্রবাল দিশের ফেসবুক পেজে একটা খোলামেলা ছবি পোস্ট করলো তন্ময়, জাস্ট নক করে দেখা এই সিঁড়িতে পা দেয় কিনা, তা না হলে অন্য ব্যবস্থা করতে হবে। কিন্তু অদ্ভুত ভাবে দেখি তন্ময়কে কিছুই বললো না, বরং ফেসবুকটা ক্লোজ করে দিল, এমনকি ফোনটা সুইচ অফ। আজও এই তো দেখছি সত্যি খুব স্মার্ট মেয়ে। যাক, এরকম অসংখ্য দিঘি, সমুদ্র, নদী, ডোবা, নালা তন্ময় পার হয়েছে। ওসব কোনো কিছু ওকে স্পর্শ করে না। তবে তার তিন দিন পর অদ্ভুত একটা ঘটনা ঘটল। তন্ময় সব কয়টা ফেক আইডিতে প্রবাল দিঘির নামটা অ্যাড হয়ে আছে। স্ট্রেঞ্জ, কিভাবে হলো এটা? তন্ময় তো জেনে বুঝে এটা করেনি, কোনো টেকনিক্যাল প্রবলেম নয় তো। ফ্রেন্ড লিস্ট থেকে নামটা ডিলিট করে দিল, অথচ তারপরও নীল নামের আইডির সঙ্গে নামটা রয়ে গেছে। তার মানে দিঘি মেয়েটাও খুব পরিচিত কেউ, বা যেভাবেই হোক ওর ফেক আইডিগুলোর কথাও জেনে গেছে। না, এই প্রবাল দেখে ভোগাবে মনে হচ্ছে, তাকে আগে একটা মেসেজ করে দেয়া ভালো। সে রাতে আবার চ্যাট করলো তন্ময় আর দিঘি, খুব স্বাভাবিকভাবে, যেন ওদের কোনো সমস্যাই নেই। ছিলও না, কিন্তু ফোনটা খোলেনি দিঘি। তবে সে রাতের পর থেকে প্রত্যেকটা ফেক আইডিতে প্রবাল দিঘি নামে অদ্ভুতত্ব ছবি পোস্টতে লাগলো। কিছুই বুঝতে পারিনি তন্ময়, প্রথম বিষয়টাকে পাত্তাও দেয়নি তন্ময়, কিন্তু আজকের বিষয়টা।
এই তো কাছাকাছি, আর মিনিট পাঁচেক লাগবে। তোরা রেডি একেবারে?
হ্যাঁ, শুধু রেডি না, সবাই চলে গেছে। আমি আর নয়ন তোর জন্য ওয়েট করছি। তুই লিফট দিবি বললি, তা না হলে তো সিএনজি ধরে চলেই যেতাম।
রাখ রাখ, আর টু মিনিট অনলি, এই তোদের দেখতে পাচ্ছি।
এই কি হলো ওখানে? এই নয়ন, হাসপাতাল, হাসপাতাল নিতে হবে ওকে, ধর ধর জলদি।
মিথুনের ফোন রাখতে রাখতে চোখের পলকে ঘটে গেল ঘটনাটা। হঠাৎ উল্টো দিক থেকে একটা গাড়ি এসে জোরে ধাক্কা দিয়ে নিমেষেই যেন উধাও হয়ে গেল। কিছু বোঝার আগে তন্ময়ের দামের গাড়ির গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে রাজপথে চিকচিক করছে। হাত পা কপাল গাল ইচ্ছে মতো যত্র তত্র কেটেছে, কমের উপর দিয়ে গেছে। বেশি সিরিয়াস কিছু ঘটেনি তন্ময়ের সঙ্গে। আশ্চর্য, এত জোরে কেড়ে আসে গাড়ি, অথচ বড় কোনো ক্ষতি হয়নি। ভাগ্যিস, সত্যি তন্ময়ের কপালের জোর আছে বলতে হবে। বন্ধুরা বাড়ি পৌঁছে দিল তন্ময়কে। বাড়িতে ইকবাল চাচা আর বাবুচি জেসমিনই টেক কেয়ার করছে তন্ময়। বাবা মাকে তন্ময়ের ঘটনাটা জানালো, তবে পুরোটা নয়, যতটা সম্ভব কাটছাট করে। কেননা অত দূর দেশ থেকে তন্ময়কে নিয়ে বাবা মা বিচলিত হোক তা তন্ময়ের একেবারে পছন্দ নয়। বিচলিত হওয়ার সময়গুলোতে বাবা মা দুজনে ভীষণ ব্যস্ত বা সত্যিকারের বিচলিত ছিল তাদের ব্যবসার ক্যারিয়ার নিয়ে। এখন তারা তন্ময়ের প্রতি ততটা মনোযোগ দিতে পারে না। আবারও মাঝরাতের বন্ধু হলো ফেসবুক। নীল নামের আইডিটা খুলতেই দেখা গেল গতরাতে প্রবাল দেখি একটা গাড়ি অ্যাক্সিডেন্টের ছবি পোস্ট করে রেখেছিল। ধক করে উঠল বুকের ভেতরটা। মানে কি? তন্ময় অন্য সব আইডিগুলো খুলে দেখে একই ছবি। সব ফেক আইডিতে প্রবাল দিঘি নামের আইডি থেকে গাড়ি অ্যাক্সিডেন্টের একই ছবি পোস্ট করা। এটা কি হচ্ছে? তার মানে প্রবাল দিঘি আগেই জানতো তন্ময় গাড়ি অ্যাক্সিডেন্ট হবে আজ? কি ভাবছে এসব তন্ময়? এদিকে দিঘির সঙ্গে তো যোগাযোগ করার কোনো মাধ্যমও নেই। না, মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলতে হবে। নীল নামের আইডিটা বন্ধ করে দিতে হবে, আজই বন্ধ করবে। অর্থাৎ নীলের আইডিতে প্রবাল দিঘি একটা চিঠির খাম পোস্ট করেছে। আশ্চর্য, নীল অর্থাৎ তন্ময় টেক্সট পাঠালে কোনো রেসপন্স করছে না কেন মেয়েটা? কি ধরনের ফাজলামি? ধ্যাত, আজ ফেক আইডিগুলোতে ঢুকবেই না। এ কি, সবগুলো ফেক আইডিতে একই ছবি মানে চিঠির খাম? মেয়েটাকে সামনে পেলে আচ্ছা করে ধোলাই দেওয়া যেত। ডিস্টার্বিং। সাধারণত সকাল সকাল ঘুম ভাঙে না তন্ময়ের, অথচ আজ কেমন করে যেন ভেঙে গেল। আর ঘুম ভাঙতেই দেখে
কি আশ্চর্য, আমার ঘরের দরজার নিচ দিয়ে কে এই খাম পাঠালো? ইকবাল চাচা, ইকবাল চাচা,
ডাকছিলে বাবা? কি হইলো এত সকাল সকাল ঘুম ভাঙছে? শরীরে যন্ত্রণা পাইতেছো? ডাক্তার ডাকুন।
এই চিঠির খামটা তুমি আমার ঘরে দিয়েছো?
চিঠি না তো, তোমার নামে তো কোনো চিঠি আসে নাই।
শাহিন, জিতু, ওরা কোথায়? ওরা কেউ রেখেছে নাকি জিজ্ঞেস করো।
ওরা তো নিচ থেকে উপরে এখনো উঠে নাই। আটটার সময় আসবো গাড়ির চাবি নিতে।
আশ্চর্য, তাহলে ভূতে দিয়ে গেল চিঠির খামটা? খামের উপর কোনো নাম ধাম ঠিকানা কিচ্ছু লেখা নেই, এটা আবার কি ধরনের চিঠি?
আচ্ছা চিঠির ভিতরে কি লেখা পইড়া দেখো। ভুলে তোমার কোনো বন্ধু বান্ধবের চিঠি চলে আসতে পারে, গতকাল তো তোমার বাসায় পৌঁছাইয়া দিতে তিন চারজন আসছিল, তাদের কারো।
ঠিক আছে যাও। কারো নাম লিখা নাই অথচ আমার ঘরে বন্ধ খাম, বিষয়টা কেমন যেন লাগছে। কেউ আমাকে বোকা বানাতে চাচ্ছে না তো, বা ভয় দেখাতে চাচ্ছে? ধুর, সত্যিই তো মিথুন, নয়ন, সজল ওদের কারো হতে পারে, ফোন দিয়ে জেনে নেই হবে। ওদের কারো হাতে গতকাল দেখলাম না কেন খামটা, আর আমার দিব্যি মনে আছে, রাতেও তো দেখিনি। যাক, খাম যেহেতু আমার ঘরে পাওয়া গেছে সেহেতু আমার খোলা রাইট আছে। কেউ উপরে এখনো আসেনি, কাল ওদের কারো কাছে দেখিনি। ইকবাল চাচা বলছে আমার নামে কোনো চিঠিও আসেনি। সারা রাত তো প্রায় জেগেছিলাম, কই একবার তো চোখে পড়েনি দরজার কাছে এই সাদা খামটা।
বন্ধ খামের ভিতরে এক টুকরা কাগজে লেখা, আজ তুমি তোমার ঘর থেকে বের হবে না, বের হলেই বিপদ। এসব ফালতু ফাজলামি কি করছে কে জানে। তবে মহা বিরক্তি নিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমের সোফায় যখন বসতে যাবে, এই সময় হুড়মুড় করে মাথার উপরে বিশাল বিলাসবহুল ঝাড়বাতিটা ভেঙে পড়ল। কোনো কারণ নেই ঝাড়বাতিটা এভাবে ভেঙে পড়ার, এমন কোনো ত্রুটি নেই সেই ঝাড়বাতিতে যে সে হঠাৎ করে এরকম ভাবে ভেঙে পড়তে পারে। ইকবাল চাচা শব্দ পেয়ে দৌড়ে এলেন, এসে দেখে তন্ময় মাথা মুখ কপাল আর এক দফা কেটে গল গল করে রক্ত পড়ছে। পুরনো ব্যান্ডেজ গুলো এখনো খোলা হয়নি, তার উপর আবারই নতুন অঘটন। কেন এমন হচ্ছে তন্ময়ের সঙ্গে বারবার? হঠাৎ তন্ময়ের মনে পড়ল, গত রাতে প্রবাল দেখি ওর এফবিআর ফেক আইডি গুলোর প্রত্যেকটাতে চিঠির খাম পোস্ট করেছিল, আর খামটা দেখতে অবিকল এই খামটার মতোই, যে খামটা আজ সকালে তন্ময় পেয়েছিল। কোনো কিছুই তন্ময় যুক্তিতর্ক দিয়ে মেলাতে পারছে না, এটা কিভাবে সম্ভব? মাঝ রাতে কেউ একজন ওর এফবিআইডিতে যা পোস্ট করছে, পরদিন ঠিক সেই ঘটনাটাই ঘটছে। না, কোনো কিছু তো আছেই এর মধ্যে। এটা দেখছি তন্ময়ের মতো অ্যাডভেঞ্চার আর সাহসী ছেলেকেও প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে, সমাধান করতে হবে। আচ্ছা, মাত্র দুইটা ঘটনা ঘটতেই অতটা ঘাবড়ে যাওয়ার কারণ আছে কি? বিষয়টা তো কাকতালীয় হতে পারে, কিন্তু সাদা খামটা কে পাঠালো? এফবিতে পোস্ট করা খাম আর এই খামটা একই রকম কেন? ঘর থেকে বের হতেই তো বিপদ ঘটল, দেখি জগতে ভৌতিক কর্মকাণ্ড ঘটে। সব প্রশ্নের জবাব যে খুঁজে পেতেই হবে এমন তো নয়, বরং তন্ময়ের মাথায় এখন একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। এই মুহূর্তে এফবি সমস্ত ফেক আইডি গুলোকে বন্ধ করে দেওয়া উচিত, কদিন এসব থেকে একটু দূরে থাকলেই সব চুকে বুকে যাবে। কিন্তু আবারও মধ্যরাতে দীর্ঘদিনের অভ্যাস তন্ময়কে ডেকে নিল এফবি এর পাতায়।
যাক, ঝামেলা শেষ, সব ফেক আইডি বন্ধ। আরেকটা নতুন আইডি খুলে ফেলবো নাকি? আপাতত একটা অন্তত নতুন আইডি খুলে রাখি, পরে বাকি সব। কি নাম দেওয়া যায়? আকাশ নীলা, আকাশ নি এ এ কে এ এস এইচ এন আই এল এ। কি, আরে এই সব আইডি গুলো তো আমি বন্ধ করে দিয়েছি, তাহলে আবার একটাই বলো কিভাবে? না, আমার ল্যাপটপ ট্যাব মোবাইল সেটাই কোনো প্রবলেম হয়নি তো, তাহলেই সন্দেহ দূর হবে। কি দেখছি আমি? এসব ভুল দেখছি না তো, প্রবাল দিহি, ফোন মেসেজে রিপ্লাই দাও প্লিজ, মেসেজে রিপ্লাই দাও প্লিজ। এরকম উদ্ভট ছবি কেন পোস্ট করলে আবার? ও, ফোনটাতে ট্রাই করি তো। 0712। শেষ, দুঃখিত বলছে, মানে কি এসবে? এখন আমি কি করবো? যদি এই পোস্ট করা ছবিটার ঘটনা সত্যি সত্যি ঘটে যায়, কার সঙ্গে ঘটবে এমনটা? আমার সঙ্গে? না না না,
আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। যে করেই হোক আমি বেঁচে থাকবো। আমি এমনটা কখনো ঘটতে দেব না। কাকে বলবো এই পোস্ট করা ছবিটার কথা? কি করব? আমার তো ভয় লাগছে। কেন কেন বারবার মনে হচ্ছে যে আমার জীবনেই ঘটবে এই ঘটনা? আর তাই আগেই ছবিটা পোস্ট করেছে প্রবাল দিঘি। কিন্তু আমি তো দিঘির সঙ্গে কোনো অন্যায় করিনি শেষ পর্যন্ত, তাহলে ও এমনটা কেন করছে? আর ওর পোস্ট করা ছবিগুলো সত্যি বা ঘটছে কেন? ও কি করব আমি? হ্যাঁ, মিথুন ওদেরকে জানাই, আর ওদেরকে আমার বাসায় চলে আসতে বলি। না না, যদি ওরাই আমাকে মেরে ফেলে তাহলে, আর মেরে এভাবে ঝুলিয়ে দে। মিথুন, তুই এক্ষুনি আমার নীল নামের ফেসবুক আইডিটাতে ঢুকে ব্লক করে দে তো। আমার এখানে কি যেন একটা প্রবলেম হচ্ছে। আর দেখ ওখানে আজ কোনো ছবি পোস্ট করা হয়েছে নাকি। কিরে, তোর শরীর এখন কেমন? এত রাতে ফোন দিলি, চমকে গেছিলাম। সরি রে দোস্ত, আজ আসতে পারলাম না। দেখি কাল পরশু সবাই মিলে চলে আসবো। তা আবার ফেসবুক নিয়ে পড়েছিস? সত্যি তুই পারিস?
ইয়ার্কি রাখ, আমি লাইনে আছি, এক্ষুনি আইডিটা ব্লক করে দে। পাসওয়ার্ডটা হচ্ছে XYZ333।
এক্ষুনি করতে হবে? তুই ফোনটা রাখ তাহলে, আমি ফোন দিচ্ছি।
না আমি ধরে আছি, দ্রুত কাজটা কর প্লিজ।
কি অদ্ভুত আইডি তোর, জিনিসটি একজনই বন্ধু। আর কে পোস্ট করেছে এসব ছবি? হাস্যকর।
হাস্যকর মানে কি ছবি পোস্ট করা?
তোর এই প্রবাল দেখি মনে হয় বাংলা সিনেমার পোকা। এক দাদা লাল গোলাপ হাতে নিয়ে একজন নায়িকা দাঁড়িয়ে আছে, সে ছবি পোস্ট করেছে। তুই আর বাংলা সিনেমার নায়িকা কত দূরত্ব!
সত্যি এসব পোস্ট করেছে? তুই সত্যি বলছিস?
হ্যাঁ রে বাবা, এত রাতে বানিয়ে বানিয়ে বলবো নাকি। নে তোর আইডিটা ব্লক করে দিলাম।
থ্যাংকস, রাখছি। চলে আসিস কাল সবাইকে নিয়ে। এবার ঘুমা দোস্ত।
রাখ, ঘুমে 12টা বাজিয়ে আবার জ্ঞান দিচ্ছিস, তুই ঘুমা।
আচ্ছা আচ্ছা, রাখছি।
নীল নামে যে আইডিটা দিয়ে প্রবাল দিঘির সাথে তন্ময় চ্যাট করতো, সে আইডিটাই প্রথমে বন্ধ করে দিল মিথুনকে দিয়ে। তারপর বাকি ফেক আইডি গুলো, যাক মিঠুন বুঝতে পারেনি যে তন্ময় ভীষণ ভয় পেয়েছিল। কারণ আজ ওই আইডি থেকে যে ছবিটা পোস্ট করা হয়েছিল তা হচ্ছে একটা ছেলের দুটো পা ঝুলে আছে, মুখটা দেখা যাচ্ছে না, তবে এটা বোঝা যাচ্ছে ছেলেটির গলায় ফাঁসের দড়ি, অর্থাৎ আত্মহত্যা। ভীষণই ঘাবড়ে গিয়েছিল তন্ময়, কারণ এর আগের দুটো পোস্ট করা ছবি আর পরপর ঘটে যাওয়া ঘটনা তন্ময়কে ভাবিয়ে তুলেছিল। যত যাই ব্যাখ্যা নিজেকে দিক না কেন, আজকের পোস্ট করা ছবি তন্ময়কে চরম অস্থির করে দিয়েছে। আচ্ছা মিথুন যে বলল গোলাপ ফুলের ছবি পোস্ট করা, মানে কি? তার মানে কি যেসব ভয়ঙ্কর ঘটনা ঘটবে ওই পোস্ট করা ছবি থেকে, সেসব শুধু তন্ময় একাই দেখতে পাবে? এই আধুনিক প্রযুক্তির যুগে ভৌতিক রহস্যময় ঘটনা কি ঘটে সত্যি সত্যি, নাকি তন্ময়ের মনে কোনো বিভ্রম বাসা বেঁধেছে? শত সহস্র প্রশ্নের জিজ্ঞাসা উত্তর খুঁজতে খুঁজতে কখন যে তন্ময় ঘুমিয়ে গেছে জানি না। তবে একটু বেলা করে ঘুম ভাঙতেই দরজায় অস্থির টোকার শব্দ টের পেল।
বাবা, তোমার বন্ধু বান্ধবদের আজ আসতে বারণ করে দাও, একটা বিপদ হয়ে গেছে।
কি বিপদ হয়েছে যে আমার বন্ধু বান্ধব আসতে পারবে না? আমি তো গতকালই ইনফ্যাক্ট ওদের সঙ্গে কথা বলেই তো তোমাকে জানিয়ে রাখলাম ওদের জন্য কি কি করতে হবে। সকাল সকাল আবার ফালতু আপডেট নিয়ে এলে কেন শুনি?
আরে বাবা, নিচে সার্ভেন্ট কোয়ার্টারে তোমার গাড়ির ড্রাইভার জিতু মিয়ার লাশ পাওয়া গেছে।
মানে কিভাবে, কি হয়েছিল, কি বলছো কি তুমি?
মনে হয় ভোরের দিকে গলায় দড়ি দিছে, কেউ কিছু কইতে পারতাছে না, পুলিশে খবর দিছি। আর ম্যানেজার বাবু সব দিক সামলাইতাছে, পুলিশ আসলে লাশ নামানো হইব।
আমি আমার বন্ধুদের আসতে নিষেধ করে দিচ্ছি, আর তুমি এদিকটা সামলে নাও।
কিছুই বুঝতাছি না, কাল রাইতেও আমার লগে হাসি মুখে কথা কইল জিতু মিয়া, তখন তো ঘুনা করেও টের পাইছিলাম না। কেমন জানি খটকা লাগতাছে, কেউ কি তারে মাইরা ঝুলাইয়া দিল নাকি।
ওর কি কোনো শত্রু ছিল? কারোর সঙ্গে ঝগড়া বিবাদ তো কখনো শুনিনি। যাই হোক, পোস্টমর্টম রিপোর্টে সব জানা যাবে।
আমি মিশে যাইতেছি, তোমার কিছু প্রয়োজন হলে ইন্টারকমে ফোন দিও। আমার মোবাইলটার আবার কি জানি হয়েছে, চার্জ নিতেছে না, বন্ধ হইয়া যায়। নতুন ব্যাটারি কিনলাম তাও।
আমি একবার নিচে আসবো, লাস্টটা দেখে আসি।
না বাবা, খামাখা ওইসব ফাঁসের মরা দেখার দরকার নাই, মা বাড়িতে নাই, ভয়টাই পাইতে পারো। তাছাড়া দারোগা পুলিশ দেখলেই নানান বাহানায় প্রশ্ন করতে পারে, ওইসব ঝামেলায় তুমি যাও না। আমি আর ম্যানেজার বাবুই সব দেখতাছি।
ভয় অনুভূতি যে মানুষকে কেমন করে অস্থির করে রাখে তা ঠিক এই মুহূর্তে তন্ময় টের পাচ্ছে। ও আসলে নিচে যেতে চাইছিল জিতু মিয়ার লাশ দেখতে নয়, বরং মানুষের মধ্যে থাকতে, কারণ ভীষণ ভয় লাগছে তন্ময়। ইকবাল তো নিচে চলে গেলে যদি আবার কোনো ঘটনা ঘটে, ও তো জানতই, গত রাতে ও তো দেখেছে একটা ঝুলন্ত লাশের ছবি ওর ফেসবুকের পেজে পোস্ট করা হয়েছে। কিন্তু সত্যি যে সে লাশটা জিতু মিয়ার হবে তা ভুলেও কল্পনা করেনি। কি হচ্ছে এসব, কেন এই ভৌতিক খেলার রহস্য তোমরা কিভাবে ভেদ করবে? আর ও তো সমস্ত, এমনকি নীল নামের ফেক আইডিটাও মিথুনকে দিয়ে গত রাতে ব্লক করে দিয়েছিল, তারপরও কি মুক্তি নেই? আচ্ছা, ও নিজের যে সত্যিকারের আইডিটা রয়েছে সেটাও কি বন্ধ করে দেওয়া উচিত? এতদিন ধরে ফেক আইডি ব্যবহার করে যেসব বাজে চিন্তা সে করেছে বা ঘটিয়েছে, তার শাস্তি কি তন্ময় পাচ্ছে এখন, নাকি এর চেয়ে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করে আছে, কোনটা? জিতু মিয়ার বিষয়টা ইকবাল চাচা আর ম্যানেজার বাবুই সামলালেন। কিন্তু তন্ময়ের মতো সাহসী বেপরোয়া অ্যাডভেঞ্চারাস টাইপ ছেলেটি যেন চুপ সে গেল ভয়ে। আর সে FB-তে বসে না, অথচ FB যেন যেচে ও চোখের সামনে ধরা দিচ্ছে। কে করছে এসব? কোন অদৃশ্য ছায়া মানব, নাকি এই ভৌতিক ভানের ভেতরে অন্য কোনো গল্প আছে? অর্থাৎ মাঝরাতে তন্ময় শুনতে পাচ্ছে ওর ঘরে কিসের যেন ফিস ফিস শব্দ, নাকি অন্যরকম শব্দ কানে আসছে। কিসের শব্দ এটা?
কে তুমি? আমার ঘরে কিভাবে এসেছো? একি আলোতে তো কেউ নেই, তাহলে এই অল্প আলো কাকে দেখলাম? আমি কি তবে ভুল দেখেছি? ভয়ে ভুলভাল দেখছি হয়তো। আমার ঘরে কে আসবে? আরে আমার ল্যাপটপ ডেস্কটপ ট্যাবে কে হাত দিয়েছে? আমি তো সবকিছু অফ করে রেখেছিলাম। হ্যাঁ, স্পষ্ট মনে আছে, সব অফ করে শুধু ডিম লাইটটা অন করে শুয়েছিলাম। হে কি সব কটাতে ফেসবুক চালু করা কেন? আর এইসব ফেক আইডি তো আমি ব্লক করে দিয়েছি, কিভাবে আবার একটি বলো? কে করলো? কেন এমন হচ্ছে আমার সঙ্গে? ও, কিসের আওয়াজ হলো? কে চ্যাট করছে? আরে দিঘি, তার মানে দিঘি বলে কেউ নেই? এই মেয়েটা কোনো অশরীরী আত্মা নয় তো? তা না হলে ও আমার মেসেজ রিপ্লাই করে না কেন? ফোনটা বন্ধ কেন? আর এই দিঘি মেয়েটাই তো ছবিগুলো পোস্ট করে প্রতি রাতে, পোস্ট করা ছবির ঘটনাগুলো তো ঘটেই যাচ্ছে। ও যা যা পোস্ট করে সেসব তো আমি ছাড়া আর কেউ জানে না বা দেখে না, সবই তো সত্যি ঘটছে। কোন মানুষের পক্ষে তো এটা করা সম্ভব নয়, কাকে বলবো আমি এসব কথা, কে বিশ্বাস করবে আমাকে? এ কি আবার কি ঘটবে? কি পাঠিয়েছে দিদি? না, আমি চোখ খুলবো না, আমি তাকাবো না, দেখবো না। কিন্তু না দেখলে জানবো কিভাবে আগামীকাল কি ঘটতে যাচ্ছে? না না, দেখতে হবে, তা না হলে আরো বড় সর্বনাশ হয়ে যেতে পারে। আমাকে সতর্ক হতে হবে আগেই, এক্ষুনি। না না না, এটা হতে পারে না, কিছুতেই না, আমি বাঁচতে চাই দিঘি। আমি তো কোনো অন্যায় করিনি তোমার সঙ্গে, তাহলে কেন এসব করছো? আমাকে ক্ষমা করো, এই ভয়ঙ্কর অভিশাপ থেকে আমাকে মুক্তি দাও, আমাকে স্বস্তিতে বাঁচতে দাও, আমি আর দিতে পারছি না।
কুয়াশা কুয়াশা
সময়ের সঙ্গে পাল্লা দিতে গিয়ে এক অদ্ভুত খেলায় মেতে উঠেছিল তন্ময়। ফেসবুকে বিভিন্ন মেয়ের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন ফেক আইডি দিয়ে, এবং সে কারণেই কি সে ভুগছে? তার অভিশাপে তন্ময়ের জীবন এত অভিশপ্ত আজকে। তাহলে কি তন্ময় তন্ময়ের পাপের শাস্তি পাচ্ছে? আমরা সব জানবো কুয়াশা শেষ পর্ব থেকে আসলে কেন এই ভয়ানক ঘটনাগুলো ঘটছে তন্ময়ের সঙ্গে। চলুন তাহলে কুয়াশার শেষ পর্ব থেকে সব রহস্যের সমাধান শুনি। আপনি আছেন কুয়াশায়, আর সঙ্গে আছে শারমিন, শুনছেন এবিসি রেডিও 89.2 FM।
ABC Radio 89.2 FM 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 Kuasa
ভয়ে কুকুরে চোখ বন্ধ করে রেখেও শেষ রক্ষা হলো না। ভয়টাকে দূরে ঠেলে দিয়ে তীব্র কৌতূহল যেন অন্ধের মতো হাঁচড়ে হাঁচড়ে কোনো কানা গুলিতে পথ চলছে, আর পথের শেষে অপেক্ষা করে আছে মৃত্যু ফাঁদ। তন্ময়ের FBI-তে ঠিক এই মুহূর্তে যে ছবিটা পোস্ট করা হয়েছে সেটা একটা লাশবাহী লোহার নীল রং করা খাট, আর খাটের মধ্যে দাফন করার সমস্ত প্রস্তুতি সম্পন্ন একটা লাশ রাখা, সাদা কাফনে মোড়া, পায়ের পাতা নিচের দিকে, মাথার উপরের দিকে, বুকে আর হাঁটুর কাছে লাশটা বাঁধা, অর্থাৎ কবরে নামানোর জন্য তৈরি। লাশের মুখ দেখা যাচ্ছে না। এই ভয়ঙ্কর ছবি দেখে তন্ময় দিশেহারা। তার লাশ এটা, মুখ তো দেখা যাচ্ছে না, তার মানে এটা কি তন্ময়ের লাশ হবে? আজ রাতেই তন্ময়ের শেষ রাত। অজানা ভয়ঙ্কর মৃত্যু ভয় মানুষকে এতটা উন্মাদ করে দিতে পারে তন্ময় কোনোদিন ভাবিনি। চোখের সামনে খাটের উপর লাশের ছবি, এক ঝটকায় তন্ময়কে মরার আগেই যেন মৃত্যুর স্বাদ পাইয়ে দিল। এতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে একটা সাধারণ লোহার নীল রং করা খাট আর কয়েক গজ সাদা কাপড়ের আবরণ। তবে কি মৃত্যুর চেয়েও ভয়ানক এই মৃত্যু প্রস্তুতি? জীবনের শেষ দিন উপভোগ করার আনন্দ মানুষ পায় না, তাই না? যখন জানে নিশ্চিত মৃত্যু দূর দুয়ারে, বেঁচে থাকাটা খুব আনন্দময়। আর এই আনন্দময়তা এতদিন তন্ময় বুঝতে পারে, সকাল অব্দি কি অপেক্ষা করছে জানে না তন্ময়। মায়ের কথা মনে পড়ছে ভীষণ, মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের নাম বদলে লাশ হয়ে যায়। তন্ময় এক দৃষ্টিতে পোস্ট করা ছবিটার দিকে তাকিয়ে আছে। মৃত্যু ভয় কষ্ট নাকি শূন্য দৃষ্টি নিয়ে ওর চোখ জোড়া সাদা কাফনে মোড়া লাশটাকে দেখছে তা বোঝা যাচ্ছে না। তবে এটা সত্যি তন্ময় জানে এই পোস্ট করা ছবিটা মিথ্যে নয়, আগামীকালের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হয়তো ঘটবে এই ছবির সত্যতা। না, সূর্য ওঠার আগেই তো তন্ময় ভেতরে ভেতরে মনে যাচ্ছে প্রতি মুহূর্তে যে নিঃশ্বাসের প্রতিটা ওঠা পড়া কখনো গোনা হয় না, তন্ময় যেন মরিয়া হয়ে গুনছে ও নিঃশ্বাসের এক একটা প্রাণবায়ু। আর চোখের সামনে ক্রমেই স্পষ্ট হয়ে আসছে একটা লোহার খাটে সাদা কাফনে ঢাকা নতুন লাশ, যে লাশের মুখ না দেখেও তন্ময় নিজেকেই লাশ কল্পনা করছে বারবার। পাথরের মতো বসে আছে তন্ময়।
হ্যালো,
কি সমস্যা তোর বলতো? সব কয়টা নম্বর বন্ধ রেখেছিস? কেন্দ্রিতে ফোন দিদি দিতে হাত ব্যথা হয়ে গেল। শুনতে পাস না নাকি তোরা? তোর ঘরেও তো একটা কর্ডলেস আছে, সত্যি বিরক্তিকর।
কি বলবি বল?
এই মুহূর্তে রওনা দে, আমিও পথে। সজল মারা গেছে সকালে, দেরি করিস না।
কি বলছিস এসব পাগলের মতো? কিভাবে, কখন এমনটা ঘটলো? কি হয়েছিল সজলের? ও তো 2 দিন আগেও আমাদের বাড়ি এলো তোদের সঙ্গে।
কেউ কিছু বলতে পারেনি। সকালে ওর ঘরে ঢুকে দেখে এখানে শুয়ে আছে, শরীর ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। ঘুমের মধ্যেই মনে হয় ঘটেছে ঘটনাটা। তুই এক্ষুনি চলে আয়, আজই দাফন করবে, মানে ওদের গ্রামের বাড়িতে লাশ নিয়ে যাবে। দেরি করলে আর শেষ দেখাটাও দেখতে পারবি না।
আমি এক্ষুনি আসছি। ইগল চাচা, ইগল চাচা, শাহিনকে বলো আমার গাড়ি বের করতে, এক্ষুনি আমি বের হব।
সাধারণত বিশেষ কারণ ছাড়া নিজের গাড়ি তন্ময় ড্রাইভ করে, কিন্তু হাত পা মাথায় এখনো চোট রয়েছে বলে ড্রাইভার শাহিনকে নিয়ে বেরোলো তন্ময়। মাথায় এখন আর কিচ্ছু নেই, কেবল একটাই চিন্তা, কিভাবে জলজ্যান্ত সুস্থ ছেলেটা মারা গেল। রাস্তায় প্রচন্ড জ্যাম, জ্যামের জঞ্জাল ফেলে গুলশান এক থেকে লালবাগ পর্যন্ত পৌঁছাতে প্রায় 3.5 ঘন্টা লেগে গেল তন্ময়ের। স্বজনদের বাড়ির সামনে অনেক মানুষের জটলা, ভিড় সরিয়ে তন্ময় এগিয়ে যেতে থমকে দাঁড়ালো। কি দেখছে, এত পরিচিত দৃশ্য! কোনো কোনো স্থির দৃশ্য মানুষের মনকে, ভেতরকে গোপনে এতটা ক্ষতবিক্ষত করে। চোখের সামনে যে দৃশ্যটা তা কি সত্যি নাকি গত রাতের ছবি? একটা নীল রং করা লোহার লাশবাহী খাটের ওপর সজলের লাশটা সাদা কাপড়ে ঢাকা। এরই মধ্যে সমস্ত প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। কাফনে চড়িয়ে লাশটার মাথার উপরে পায়ের নিচে বুক আর হাঁটুর কাছে বাঁধা, অর্থাৎ কবরে নামানোর জন্য তৈরি। বুকটা দেখা যাচ্ছে না, কি করবে তন্ময়? কাছে গিয়ে মৃত সজলের মুখটা দেখবে, নাকি স্মৃতিতে রাখবে প্রাণবন্ত উচ্ছ্বাসিত সেই প্রিয় বন্ধু সজীব মুখখানা? গত রাতের ওই লাশের ছবিটা তাহলে সজলের ছিল, কাকে মরবে তন্ময়? এসব ভয়ঙ্কর সত্যির আগাম বার্তা। হঠাৎ ঠিক ছেলে মিথুন এগিয়ে এলো, বাকিরা সবাই ভেতরে মনে হয়।
এতক্ষণ লাগলো তোর আসতে? আমি ভেতরে আঙ্কেল আন্টির কাছে ছিলাম, তাই ফোন দেইনি। গোসল করানো, কাফন পরানো সব কমপ্লিট, এক্ষুনি রওনা হবে ওরা লাশ নিয়ে। মুখ দেখেছিস?
না।
আয় আমার সঙ্গে। ওই যে উনি, উনি সবাইকে মুখ খুলে দেখাচ্ছেন, চল তারপর আন্টির সাথে দেখা করিস।
লাশটাকে এভাবে একা একা রেখে দিয়েছে কেন বলতো? পাশে কি একজন বসতেও পারছে না?
এতক্ষণ অনেক লোকই ছিল, এই মাত্র ফাঁকা হয়েছে খাটের জায়গাটা।
আমি ওর মুখ দেখবো না, আমার কি হচ্ছে না
জানি খাটা রাখছি, কারণ তুই ওকে ভীষণ পছন্দ করতিস আমরা তা জানি, কিন্তু আমাদেরও তো কষ্ট কম হচ্ছে না। একবার সজলের মুখটা দেখবি না, আর তো দেখা হবে না কোনো।
আমি জানতাম রে কিছু একটা ঘটবে, কিন্তু সজল যে এভাবে
কাঁদিস না,
চল মিথুন তোর সঙ্গে কথা আছে। তোর এক কাজিন আছে না, মোবাইল কোম্পানিতে চাকরি করে, ওনার কাছে আমাকে একটু নিয়ে যাবি?
তা যাব, কিন্তু কি দরকার বলতো?
আজই চল, এক্ষুনি যাব, আমার ভীষণ প্রয়োজন।
সজলের লাশটা নিয়ে ওরা রওনা হোক, তারপর যাই, আর ভাইয়াকেও ফোন দিতে হবে।
প্লিজ এক্ষুনি ফোনটা দে, ওনার একটা হেল্প লাগবে আমার। আমি এই রহস্যের জট খুলতে চাই এবার, আর মেনে নেওয়া যাচ্ছে না। একমাত্র ওই বলতে পারবে কি হচ্ছে।
কি বিড়বিড় করছিস, কি হলো তোর বলতো? এত অস্থির হয়ে আছিস কেন, আমাকে খুলে বল।
সবটা তোকে বলবো, আগে চল।
আপনি তন্ময় হন আর নীল হন, তাতে আমার কিছু যায় আসে না। আপনারা আসতে পারেন এবার, আমি অপরিচিত কারোর সঙ্গে কথা বলবো না।
প্লিজ দিঘি, আমার কথা শোনো, আমি নীল, তোমার ফেসবুক ফ্রেন্ড। প্রবাল দিঘি নামে তোমার যে আইডিটা তুমি ব্যবহার করো সেটা নিয়ে কথা বলবো। প্লিজ, আমি ভীষণ প্রবলেমে পড়ে গেছি, একটু বোঝার চেষ্টা করো।
ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। তা এতদিন পর আপনি, মানে তুমি আমার বাসা পর্যন্ত কিভাবে এলে?
তোমার যে ফোন নাম্বারটা দিয়েছিলে সেটাও বন্ধ, তুমি ফেসবুকেও আসো না, আমি অনেক কাঠখড় পুড়িয়ে তোমার ঠিকানা পেয়েছি।
তোমার সিমের সব ইনফরমেশন নিয়ে আমি তোমার ঠিকানা ম্যানেজ করেছি।
কিন্তু আমি তো ওই সিম তোলার সময় এবারে ঠিকানা দিইনি, ওটা তোমার হলের অ্যাড্রেসে ছিল।
আমরা তোমার হোস্টেলেও গেছি, সেখান থেকে এই ঠিকানা কোনোভাবে ম্যানেজ করেছি।
কিন্তু আমি বুঝতে পারছি না প্রবলেমটা কি।
প্রবলেমটা হচ্ছে তুমি তোমার আইডি থেকে যে সমস্ত ছবি আমার আইডিতে পোস্ট করছো তা সব সত্যি হয়ে যাচ্ছে। তুমি কেন এমন অদ্ভুত অদ্ভুত ছবি পোস্ট করছো আর তুমি কিভাবে আগে আগে এসব জেনে যাচ্ছ?
মানে কি বলছো কি?
প্লিজ দিহি সত্যিটা বলো, আমি টায়ার্ড। আমাকে জানতেই হবে এই রহস্য খেলা তুমি কেন আমার সঙ্গে খেলছো।
দেখো নীল, আমি ওই প্রবাল দেখি নামের আইডিটা অনেকদিন আগেই ব্লক করে দিয়েছিলাম। তারপর আমি আর কোনোদিনই ওই আইডিটা খুলিনি, এমনকি ভুলে গেছি, কারণ আমি আমার ফাইনাল পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম এতদিন।
কিন্তু ওই আইডি থেকে প্রতি রাতেই তো ছবি পোস্ট করা হতো।
মানে বললাম তো আমি জেনে বুঝে একদিনও ওই আইডি খুলে বসিনি।
তাহলে কে কে করছে এসব? তোমার আইডি অন্য কেউ ইউজ করে? সত্যিটা আমাকে বলো।
আমি সত্যি বলছি, প্রবাল দেখিয়ে আইডি আমি ব্লক করে দিয়েছি, কারণ ওটা আমার আইডি ছিল না। একজন মৃত মানুষের আইডিতে তোমার পোস্ট করা খোলামেলা ছবি আমার কাছে অন্যায় লাগছিল।
মৃত মানুষের আইডি মানে কি? কারণে একজন মৃত মানুষের আইডি তুমি ইউজ করেছো?
কোনো কারণ নেই, কোনো কিছু ভেবে করিনি কাজটা। ওই আইডিটা আমার না, আমার এক বান্ধবী, যে বান্ধবী হঠাৎ করে সুইসাইড করেছিল। ওর মৃত্যু আমাকে ভীষণ কষ্ট দিয়েছিল, কারণ মৃত্যুর ঠিক আগের মুহূর্তে আমাকে ফোন দিয়েছিল, কিছু একটা বলতে চেয়েছিল, আমি তা শুনতে পারিনি। আমার রুমমেট, আমি সেদিন রুমে ছিলাম না।
তারপর?
তারপর হঠাৎ করে ও নোটবুকে একটা পাসওয়ার্ড লেখা পাই। আমি জানতাম ও পাসওয়ার্ড ভুলে যায়, তাই হয়তো লিখে রেখেছিল। কিন্তু কেন জানি না আনমনে ওর ফেসবুক আইডিতে পাসওয়ার্ডটা দিতেই খুলে গেল। আর আর আশ্চর্য হলাম আমি।
কেন, কি ছিল ওই আইডিতে?
আশ্চর্য হলাম এজন্য যে ওর আইডিতে কিছু ছিল না, নীল, সব ডিলিট। আর ফ্রেন্ড লিস্টে কোনো ফ্রেন্ডও ছিল না, এমনকি আমিও না। শুধু একটা নাম ছিল, তাও লক করা, যার নাম ছিল তাকে আমি গল্পে গল্পে চিনি, মানে ওর সঙ্গে বেশ কদিনের একটা সম্পর্ক ছিল।
কিন্তু এই মৃত মানুষের রহস্যময় ভৌতিক আইডি, মানে এইসবে আমি কিভাবে জড়ালাম তাই তো বুঝতে পারছি না। আচ্ছা তারপর বলো, ওই ছেলের নাম কি?
নাম কি ছিল জানি না, তবে ফেসবুক আইডিতে প্রেম নামে ছিল।
কি বললে? তোমার বান্ধবীর নাম কি ছিল?
নামটা বলা হয়নি, অপা।
মানে কি বলছো? অপা সুইসাইড করেছে? কবে?
তুমি অপাকে চেনো? জানো নীল, তার মানে তুমি প্রেম?
আমি, আমার জন্য এমনটা হয়েছে।
তোমাদের সম্পর্কটা কতদূর গড়িয়েছিল তা আমি বাইরে থেকে অতটা না বুঝলেও এটা বুঝতাম, অপা তোমাকে ভীষণ ভালোবাসতো। তোমার কোনো ছবি আমাকে দেখায়নি, বলেছিল যেদিন দেখা করবে তোমার সঙ্গে সেদিন আমাকে সঙ্গে নিয়ে যাবে। আর একটা সারপ্রাইজ ছিল, ও ভীষণ আবেগপ্রবণ আর শান্ত শিষ্ট একটা মেয়ে ছিল, অথচ আমি যেতে পারিনি কারণ হঠাৎ আমার বাবা অসুস্থ হয়ে পড়ে, আমাকে বাড়ি চলে আসতে হয়।
আমার সঙ্গে যেদিন দেখা হয় তার কতদিন পর অপা সুইসাইড করে?
তার এক সপ্তাহ পর, ঘুমের ওষুধ খেয়েছিল আর ঘুম ভাঙেনি।
ও গড, ফরগিভ মি, আমার ভুলের জন্য অপা।
অপা সব সময় বলতো প্রবাল নাকি খুব অভিমানী হয়। অপা মানে জানো তো প্রবাল? আমি আসলে এমনি ওর অপা নামের আইডিটা একটু চেঞ্জ করে প্রবাল আর আমার নাম দিয়ে প্রবাল দিঘি নামে ওর আইডিটা আবার অ্যাক্টিভ করি, কোনো কিছু ভেবে করিনি। হয়তো তখন আমিও ইমোশনালি কাজটা করে ফেলেছি, আর সঙ্গে সঙ্গেই তোমার নীল নামের আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাই।
কি বলছো? কিন্তু আমি নীল নামের আইডিটা খোলার সঙ্গে সঙ্গে তোমার আইডি মানে প্রবাল দিঘি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাই, আমার স্পষ্ট মনে আছে।
দুজন দুই দিক থেকে একই সঙ্গে ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়েছি, তার মানে বলতে চাচ্ছ প্রবাল দেখি আইডিটাতে ভৌতিক কর্মকাণ্ড ছিল? কেন থাকবে?
আমি জানি না, আমি বুঝতে পারছি না কিছু। মৃত অপাই কি তাহলে এই আইডিটা ইউজ করতো? এও কি হয় কখনো?
জানে, অনেক কিছুই জানে, বুঝতে পারছে, এক এক করে হিসেবের অঙ্কটার যোগফল দেখতে পাচ্ছে সে। কিন্তু কাকে বলবে? নিজের বেপরোয়া অ্যাডভেঞ্চারের স্বাদ অন্যের সরলতার সুযোগ নিয়ে যা করেছিল সেদিন তা কি ঠিক হয়েছিল? ওর অন্যায়, পাপ, ভয়ঙ্কর দুঃসাহসের নোংরা খেলায় একটা ভালো মেয়ে তার জীবন দিয়ে দিবে এভাবে এতটা ভাবেনি সেদিন তন্ময়। সবটাই একটা অ্যাডভেঞ্চার হিসেবে নিয়েছিল, কিন্তু অপা নিতে পারেনি, কারণ অপা তন্ময়কে সত্যি সত্যি ভালোবেসেছিল। তার মানে তন্ময়কে ভয় দেখানোর জন্য আর ওর অ্যাডভেঞ্চারের মজা দেখানোর জন্য দিনের পর দিন মৃত অপা রাস্তায় এই প্রবাল দিঘি নামের আইডিটা থেকে ওসব ছবি পোস্ট করত। নাকি দিঘির মধ্যে ভর করে দিঘিকে বিয়ে করিয়েছে অপার অতৃপ্ত অসহায় আত্মা? কোনটা? না, আর ভাবতে পারছে না। তন্ময় তো অসংখ্যবার ওর ফেক আইডিগুলো ব্লক করেছে, তারপরেও তো প্রত্যেকটা ফেক আইডি আবার অ্যাক্টিভ হয়েছে। এমনকি নীল নামের আইডিটা মিথুনকে দিয়েও ব্লক করিয়েছিল, অথচ যেই সে। তার মানে তো সত্যি জগতে ভৌতিক বিষয় বলে একটা কিছু আছে। আচ্ছা, তন্ময় অতটা আধুনিক প্রযুক্তি নির্ভর যুগের ছেলে হয়ে সব কি ভাবছে? এসব কখনো হয় নাকি? আত্মা ছবি পোস্ট করবে কিভাবে? লোকে জানলে তো ওকে নিয়ে হাসাহাসি করবে, কিন্তু তন্ময় তো এসবের কোনো কুল কিনারা কিচ্ছু পাচ্ছে না। কার কাছে সবটা স্বীকার করবে তন্ময়? আর কোনো পোস্ট করা ছবি তন্ময় দেখতে চায় না, ইন্টারনেটে সমস্ত লাইন বন্ধ করে দিয়েছে। প্রয়োজন হলে নিজের অপরাধের জন্য ক্ষমা চাইবে, কিন্তু সত্যি কি অপরাধের ক্ষমা মানুষ পায়? নাকি অন্যায় বোঝাটা বেশি ভারী হয়ে গেলে বা মানুষ সেটা বইতে না পারলে বা অন্যায় অথবা পাপটা গোপন থাকলেও কখনো কখনো অন্য কোনো অশরীরী রহস্য জগতের কোনো কালো কুয়াশা নিজে সেসব অপরাধীকে শাস্তি দেয়? হয় এমনটা? কি বলে আজকের উন্নত তথ্য প্রযুক্তি নির্ভর মানুষের ভেতরের পাপ বোধে ঠাসা গোপন মন? যদি উন্নতি প্রযুক্তির ব্যবহারে আমাদের গোপন অন্যায়, অপবাদ, বদলে দেওয়া পাসওয়ার্ড বা কয়েকটা চতুর ক্লিকেই ঢাকা যায়, তবে কি ঘটতে যাচ্ছে আজকে রাতের অন্ধকারে?
কে ওখানে? কে তুমি? আমি বুঝতে পারিনি। তোমার এই অতিরিক্ত ভালোবাসাটাই আমার কাছে একসময় বিরক্তির কারণ হয়ে যায়, তাই আমি তোমাকে সেদিন ভয় দেখেছিলাম যাতে তুমি সরে যাও।
তোমাকে সত্যিটা বললে আমি তাকে ছেড়ে চলে যেতাম, কিন্তু তুমি আমাকে পছন্দ কেন?
আমি আমি বুঝতে পারিনি এমন তো হবে, আজও আমি এরকম ফোন দিয়ে কাজে লাগিয়েছি আর কাজ হয়েছে, তাই ভেবেছিলাম আমার দোষ নেই আপা, বিশ্বাস করো সজলটাই সব প্ল্যান করেছিল, তা না হলে এতটা সাহস পেতাম না তোমার বেলায়।
আমাকে
মেরো না, আর যাই করো, আর কোনোদিন আমি অন্যায় করবো না, দয়া করো, ক্ষমা করো, তোমার তোমার পা ধরছি, ক্ষমা করে দাও এবার।
আনন্দ পাই
আমি সব লাইন কেটে দিয়েছি, আজ তুমি কিছুই করতে পারবে না। না, আমি দেখতে চাই না, আমি আর ভয় পেতে চাই না, কিছু চাই না, সব ভেঙে ফেলবো, সব গুঁড়ো করে ফেলবো।
সারা রাত ধরে ঘরের সমস্ত কিছু ভেঙে ক্লান্ত হয়ে পড়ে আছে তন্ময়। দামি মোবাইল সেট, ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপ সবকিছু চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে তন্ময়। অথচ তারপরও ভয় যেন পিছু ছাড়ছে না। মনে হচ্ছে আজ যাতে আবার অপর অচ্যুত আত্মার ভয়াত্ম মুখ ওর সামনে চলে আসবে, অবশ্যই আসবে। আর কি করবে তখন তন্ময়, কাকে বলবে সবটা? মা তো অনেক দূরে। হ্যাঁ, মিথুনকে সবটা খুলে বলবে তন্ময়। ও নিশ্চয় কোনো উপায় বের করবে বন্ধুকে বাঁচানোর জন্য। রোজ রোজ নতুন করে মৃত্যু ভয় তন্ময়কে শেষ করে দিচ্ছে। অপর সঙ্গে এফবির ফেক প্রেমটা অনেক দূর গড়িয়েছিল, কোনোভাবেই অপাকে অ্যাভয়েড করা যাচ্ছিল না। এমন অনেক কিছুই ছিল যা তন্ময় মিথুনকে না বলে সজলকে বলতো। সজলই বুদ্ধিটা দেয়। অপর আগেও বেশ কয়েকজন মেয়েকে এভাবে ট্র্যাপে ফেলে দিয়ে ভয় দেখিয়েছে তন্ময়, কিন্তু অপা এতটা সিরিয়াসলি নেবে আর সুইসাইড করে বসবে তা ঘুণাক্ষরেও টের পায়নি তন্ময়। সেদিন অপাকে নিয়ে সজল আর তন্ময় শহরের বেশ খানিকটা দূরে চলে যায়। ড্রাইভার জিতু মিয়া ওই জায়গার সন্ধান দেয়। অপা সরলতার সুযোগ নিয়ে বেশ অন্তরঙ্গ মুহূর্তে চলে যায় তন্ময়, আর সেসব অন্তরঙ্গ মুহূর্তগুলোকে ভিডিও করে সজল পাশের রুমের জানালা দিয়ে গোপনে। এমনভাবে কাজটা করে যাতে তন্ময় শুধু শরীর ছাড়া মুখটা না দেখা যায়, কিন্তু অপার মুখে এমনভাবে ক্যামেরা ধরে যে যে কেউ একবার দেখে বুঝতে পারবে এটা অপা। ব্যাস, অন্তরঙ্গ মুহূর্তের অন্তিম কোনো ভিডিও করতে হয়নি, ওইটুকুই ওদের প্ল্যান ছিল। শুধুমাত্র অপাকে ভয় দেখিয়ে সময় মতো ব্ল্যাকমেইল করার জন্য আর মজা দেখার জন্য কাজটা করেছে ওরা। এরপর যখন তন্ময় অপাকে বলে যে অপার সঙ্গে এতদিন টাইম পাস করেছে আর এখন আর কোনো সম্পর্ক রাখতে চায় না, তখন অপা ভীষণ কান্নাকাটি করে, অনুনয় বিনয় করে। এক পর্যায়ে তন্ময়কে অস্থির করে ফেলে ফোন দিয়ে দিয়ে। একটা সেকেন্ডের জন্য তন্ময় স্বস্তি পাচ্ছিল না অপার হাত থেকে, আর তখনই তন্ময় ওই ভিডিও ক্লিপটা ওর ফেসবুকের ইনবক্সে পাঠিয়ে দেয়। সঙ্গে সঙ্গে অপা যেন পাগল হয়ে যায়, পাগলের মতো হয়ে আবার ফেসবুক ফোনে নক করতে থাকে তন্ময়কে। তন্ময় ঠান্ডা মাথায় অপাকে জানিয়ে দেয় আর একবার ডিস্টার্ব করলে ওই ভিডিও ক্লিপ ও ইন্টারনেটে ছেড়ে দেবে এবং অপার সমস্ত বন্ধুদের আইডিতে পোস্ট করে দেবে। মেসেজ দিয়ে ওকে সতর্ক করে দেওয়া হয়েছিল মাত্র। অপা শুধু বলেছে কিভাবে এমনটা করলো তন্ময়, এত বড় ধোকা। তন্ময় আবার কথার কোনো উত্তর দেয়নি। তারপর থেকে ওই আইডি ফোন নাম্বার সব বন্ধ, কোনো যোগাযোগই করতে পারেনি অপা, মিথুনকে ফোন দিয়েও না, এমনকি ভিডিও ক্লিপ নিয়ে তন্ময় কি করবে বা কি করতে পারে তাও বুঝতে পারেনি সে। আর তাই নিজের আইডির সমস্ত বন্ধুদের ডিলিট করে লজ্জায় ভয়ে অপমান, নিজের বোকামের জন্য নিজের প্রতি ঘেন্নায় কারোর সঙ্গে শেয়ার না করতে পেরে তারপর এক গাদা ঘুমের ওষুধ খেয়ে নেয়। নিজের সমস্ত অপমান আর সবার কাছেই মান সম্মান হারানোর ভয় থেকে মুক্তি। অথচ তন্ময় এসবের কিছুই জানতে পারেনি। হয়তো আবার বেঁচে থেকে মৃত্যুর ভয় আর অপমানের তীব্রতা মৃত্যুর পরও কি মুক্তি দেয়নি। তাই যখন বিহিয়ার মৃত অপার আইডিটা নতুন নামে চালু করে, তখন অপার অতৃপ্ত আত্মাই ওর মৃত্যুর প্রতিশোধ নিতে আবার ওই ভয়ঙ্কর ভৌতিক খেলা মেতে ওঠে, যে খেলা এবার তন্ময়কে ভয় দেখানোই নয়, বরং ভয় দেখিয়ে মারবে অপার অতৃপ্ত আত্মা।
এবার বুঝতে পারছি সজল আর জিতু মিয়া কেন মারা গেল। তার মানে ওসব কেউ কাজে যাওয়ার সময় তোকে ওই ড্রাইভারই নিয়ে যেত, তাই না?
হ্যাঁ, আমার অনেক গোপন বিষয়ের সাক্ষী ওই জিতু ড্রাইভারই ছিল, কিন্তু ও খুব বিশ্বস্ত ছিল, মাকে বা অন্য কাউকে কিছু বলতো না ভুলেও। অবশ্য আমি ওকে একটা মোটা অঙ্কের টাকা দিতাম।
তুই এক কাজ কর, দিঘিকে ব্যাপারটা জানা, তারপর দিঘিকে সঙ্গে নিয়ে অপাদের বাড়ি যা, ক্ষমা চা। যদি অপার বাবা মা তোকে ক্ষমা করে দেয় তাহলে অপাও করবে।
তুই বলছিস ওরা ক্ষমা করবে আমায়?
চেষ্টা তো করে দেখ।
মিথুন, তুই আজ আমার কাছে থাক, আমার একে একে ভয় লাগে রে এত বড় বাড়িতে।
আরে ধুর, তোর ঘরে সবকিছুই তো ভাঙা, মানে নেটের লাইনও তো নেই, তাহলে ওই ফেসবুকের ভূত আসবে কিভাবে বোকা?
তুই বুঝতে পারছিস না, শুনতে হাস্যকর হলেও মাঝরাতে আমার অবস্থাটা কি হয় জানিস? চিন্তা করতে পারবি না তুই।
আমি তো আজ থাকতে পারবো না রে, আমার ছোট খালাকে নিয়ে যেতে হবে এক জায়গায়, কাল থেকে থাকবো। যা আজ রাতটা একটু ম্যানেজ করে নে, তোর ওই ইকবালটা থেকে বল না এ ঘরে থাকতে।
না না, উনি আমার ঘরে থাকবে না, তাছাড়া উনি ভেতরে কিছু জানতে পারলে বাবাকে যদি জানিয়ে দেয়, মাকে বোঝানো যাবে, কিন্তু বাবাকে বোঝানো অসম্ভব।
যদি কিছু জেনেও যায় বুড়োটাকে ভয় দেখাবি, তাহলে আর বলবে না।
আবার মানুষকে ভয় দেখাবো? পাগল হয়েছিস? না না, আমি বরং আজ থেকে আমার রুমটাই শিফট করে ফেলবো।
এই তো আইডিয়া, আজ অন্য রুমে শিফট কর, কাল আমি চলে আসবো। আসি রে, আজ ভয় পাস না, তুই তো তোর ভুলের জন্য অনুতপ্ত, নিশ্চয়ই ক্ষমা পাবি।
কাল সকাল সকাল চলে আসিস, সারাদিনও আমার সঙ্গে কাটাবি, কেমন?
ওকে দোস্ত, নো টেনশন।
ঘরে কারা তোমরা? দেখি কি দেখছি আমি, না ভুল দেখছি, ভয়ে এসব ভাবছি, হ্যালুসিনেশন হচ্ছে। আমার ঘরে কেউ নেই, কেউ থাকলে সে চারপাশের দেয়ালে দাঁড়িয়ে থাকবে না নিশ্চয়ই। ও আমাকে ক্ষমা করো অপা, প্লিজ ক্ষমা করো, আমি ভুল করেছিলাম, আমি অনুতপ্ত, আমি আমি আজ মিটিংকে সবটা বলেছি, তোমাদের বাড়ি যাব, আমি সব স্বীকার করব, আমাকে ক্ষমা করো, দয়া করো এবারের মতো। আমি আমার ভুল বুঝতে পেরেছি,
কোনো ঘটনায় কোনো নাম হারানোর সম্মান ফিরে আসবে না, চোখে তৎসাধন্য অপরাধ ভুল বলে ছেড়ে দিলে
তো আমার মুখ এভাবে পড়ে আছে কেন? কি লেখা, কি লেখা লিখে? জেনে বুঝে জঘন্য অপরাধের শাস্তি একমাত্র মৃত্যু। তন্ময় তাসকিন মাহমুদ, কি করছো তুমি? বন্ধ করো এসব, আর লিখো না, আর লিখো না এসব কথা, না না না, এটা হতে পারে না, সব মুছে ফেলবো, সব মুছে ফেলবো, সব।
পরদিন তন্ময়ের সব বন্ধুরা চলে এলো, কারণ এবার কোনো ফেক আইডি নয়, বরং তন্ময় ওর নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ওর একটা ছবি আর ছবির নিচে লেখা।
জেনে বুঝে জঘন্য অপরাধের শাস্তি একমাত্র মৃত্যু। এই কথাটা লিখে তন্ময় তাসকিন মাহমুদ সাইন দিয়ে পোস্ট করেছে। আর অদ্ভুত ভাবে যে ছবিটা তন্ময়ের দেয়া, সে ছবি দেখে বোঝাই যাচ্ছে ছবির মানুষটা মৃত। কিভাবে কখন তন্ময়ের মৃত্যু হয়েছে তা কেউ জানে না, সেটা রহস্যই রইল। কিন্তু মিথুন মনে মনে ভাবছে হয়তো গত রাতে এই পোস্ট করা ছবিটা তন্ময় দেখেছে, অবশ্যই দেখেছে, যেহেতু তন্ময়ের মোবাইল, ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপ সমস্ত কিছু ভাঙা। সেহেতু কিভাবে মৃত্যুর আগে তন্ময় এই মৃত্যুর খবর ওর FBI পোস্ট করলো, সেটাও একটা বিরাট রহস্য। তবে মিথুন বিশ্বাস করছে রহস্য হোক আর ভৌতিক হোক অথবা তথ্য প্রযুক্তির ভুল ব্যবহার হোক, যাই হোক না কেন, তন্ময় ওর নোংরা অপরাধের শাস্তি পেয়েছে। প্রিয় বন্ধুর এই শেষ পোস্টার থেকে ও শিখেছে যে কোনো কিছু সুস্থ এবং পরিমিত ব্যবহার আমাদেরকে সবসময় স্বস্তি দেয়, আনন্দ দেয়। নোংরা বা উদ্ধত চিন্তার সাময়িক উত্তেজনার ভুল মানুষকে জীবনের স্বাদ থেকে বঞ্চিত করা ছাড়া আর কিছুই দিতে পারে না। শেষ হলো আজকের কুয়াশার কাহিনী। আজকের গল্পের নাম ছিল ফেক আইডি। লিখেছেন মাকসুদুর রহমান মেঘনা, নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেখ গোস্তা আবিৎসারী এবং সাউন্ডে ছিলেন সালিম। আর জানিয়ে দিচ্ছি বিভিন্ন চরিত্রে যারা আজকে অভিনয় করেছেন। মিতা মেহনাজের চরিত্রে অভিনয় করেছেন মেঘনা, তন্ময়ের চরিত্রে আপেল, ইকবাল শেখের চরিত্রে ছিলেন মঞ্জু, দীঘির চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, মিথুন হয়েছেন ইয়াহিয়া, আর অপার আত্মার চরিত্রে কণ্ঠ দিয়েছেন শাড়ি। এছাড়া আজকে কুয়াশায় যারা অভিনয় করেছেন তাদের নাম আগামী পর্বে আবার ঠিক একই সময় হাজির হচ্ছে কুয়াশায় নতুন কাহিনী নিয়ে। সেই পর্যন্ত সঙ্গে থাকুন আর ভালো থাকুন। আমি শারমিন আজকে বিদায় নিচ্ছি।